exclusively on FusionBD.com.
একদম ঠিক ঈদের পর প্রথম ফুটাসম হর ক্লাবে সৃষ্টি আছে মুহূর্তে আপনার সাথে রেডিওফুল রেডিও এফএম এ বৃহস্পতিবার রাত 11টা মানে ফুটাসম হরর ক্লাব আর সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে অনেকগুলো ভূতের গল্প নিয়ে, হরর গল্প নিয়ে, সেই সাথে আপনার গল্প নিয়ে, আপনাদের পাঠানো গল্প নিয়ে এবং আপনার সাথে অনেক অনেক আড্ডা নিয়ে উইথ মোর ফান এন্ড ফ্রি আর ভূত এফএম হরর ক্লাব রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত আছে। খুব চমৎকার চমৎকার একটা গল্প আছে যেটা প্রতি এপিসোডে রাখার চেষ্টা করি। এই এপিসোডে খুব সুন্দর সুন্দর কিছু গল্প আছে। আজকে যে মেইন স্টোরি যেটা আমাদের, সেই স্টোরিটা এখন পর্যন্ত ভূত এফএম হরর ক্লাবে যে কয়েকটা স্টোরি বাজানো হয়েছে একটা ছাড়া, সেটা হচ্ছে সবচেয়ে বড় গল্পটা ছিল হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প। সেটা সম্ভবত দুদিনে আমরা বাজিয়েছিলাম। আজকে আমরা সেই একদিনে বাজানো গল্পগুলোর ভেতরে সবচেয়ে বড় গল্পটা পেশ করছি। গল্পটার নাম হচ্ছে ভুতুরে বাড়িতে ভূতের খোঁজ। গল্পকারের নাম হচ্ছেন অজয় রায়। আর এই গল্প ছাড়াও আজকে আমরা শেষ ঘন্টায় আরেকটা চমক রাখছি। আজকের হরর ক্লাব, ঈদের পর যেহেতু প্রথম হরর ক্লাব, আজকের হরর ক্লাবে শুধু গল্প থাকছে এবং আড্ডা থাকছে। আজকে কোনো হরর ক্লাব এই মুহূর্তে আমাদের স্টুডিওতে নেই, তবে আজকে আশা করি যে মানে আমাদের প্রত্যেকটা হরর ক্লাব আমাদেরকে শুনছেন এই মুহূর্তে, তো হরর ক্লাবের সাথে আজকে অন এয়ারে স্টুডিওর ভেতরে আড্ডা হবে না, তবে আড্ডাটা হবে ভার্চুয়াল মিডিয়াতে, অর্থাৎ ফেসবুকে কিন্তু আমরা সেই আড্ডাটা আজকে করবো। এবং ফেসবুক কমেন্টের মাধ্যমে আপনার ক্লাবের কথা এবং আপনি আড্ডায় যুক্ত হতে পারেন, আপনার ঈদ কেমন কাটলো সব কিছু আজকে আমাদেরকে জানাতে পারেন ফেসবুকের মাধ্যমে, facebook.com/radiofoot এই ঠিকানা হচ্ছে সব হরর ক্লাবের পোস্টে কমেন্ট করবে। ভূত এফএম হরর ক্লাব যথারীতি আজকে বৃহস্পতিবার শুরু হচ্ছে নোটক ট্রিপল প্লে দিয়ে, পরপর তিনটি দারুণ গান দিয়ে আমরা আজকের ঘন্টাটা শুরু করব, তারপর চলে যাব আমাদের বাকি আয়োজনগুলোতে। তো নোটক ট্রিপল প্লের পরপর আমরা শুরু করব আজকের নিরিত উইকের গল্পটা। কার গল্প বা কী গল্প সেটা এখনই বলছি না, গান শেষে ফিরে এসে তারপরে বলছি। আপনি আপনার কথা নিয়ে তৈরি হয়ে যান এবং আপনার মানে হরর গল্প শোনার সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে প্রস্তুত হয়ে যান বাকি দুটা পর্যন্ত, পুরো তিনটা ঘন্টা আমাদের সাথে থাকার জন্য। তো চলে যাচ্ছি গানে, গান শেষে আবার ফিরে আসছি শুনতে থাকুন রেডিও ফুটি। রেডিও ফুটি, রেডিও ফুটি,
নো টক ট্রিপল প্লে, পরপর তিনটি দারুণ গান। Brought to you by Grameenphone. Life চলুক GB speed. Song number 1.
ওরে খেপা ওরে কাঁচা ওরে বিহীন ওরে বাঁচা হদুম ওরে হাওয়া ওরে দিশা ওরে যাওয়া অনল অটল ওরে দুলক দুলক ওরে আসলি আসলি বিড়ালে বিষালে ওরে চলো বললে পানি সাগর ঢালো শিখায় শিখায় স্বপ্ন মাথা চূড়ায় চূড়ায় স্পর্শ রেখা এই ব্যাপারে এমন করে অসম্ভবে নেশায় চড়ে লক্ষ্য ভেদি অগ্রগামী নয়ন মনি হতে সূর্যোদয়
মানে
রেডিও ফুটি নো ডক ট্রিপল প্লে পরপর তিনটি দারুণ গান ব্রট টু ইউ বাই গ্রামীণ ফোন
সং নম্বর থ্রি
Taking it slowly, I'm afraid to be lonely. Nobody told me it's harder than I thought to tell the truth. It's gonna leave you in pieces, all alone with your demons. And I know that we need this, but I've been too afraid to follow through. Hold me close and I won't leave, cause it hurts when you hurt somebody. So much to say but I don't speak, and I hate that I let you stop me, cause it hurts when you hurt somebody. Don't know where the time went, stuck in the wrong mindset, and I let the rules bend, when I know that all along I made the break. Hey, you got me searching for reasons to keep me from leaving, and then I have trouble breathing. I give myself another chance to stay. Hey. Hold me close and I won't leave, cause it hurts when you hurt somebody. So much to say but I don't speak, and I hate that I let you stop me, cause it hurts when you hurt somebody. Ooh. One day before you know it, you will see all of the pain and all the irony, yeah. You'll feel this thing and then you'll think of me, cause it hurts when you hurt. Hold me close and I won't leave, cause it hurts when you hurt somebody. So much to say but I don't speak, and I hate that I let you stop me. Hold me close and I won't leave, cause it hurts when you hurt somebody. So much to say but I don't speak, and I hate that I let you stop me, cause it hurts when you hurt somebody.
Shulen Radio 40 No Doubt Triple Play
brought to you by Grameenphone. Life choluk GB speed e.
দেশের এক নম্বর নেটওয়ার্ক গ্রামীণ ফোন দিচ্ছে কম দামে বেশি জিবি, দুদিন মেয়াদের দু জিবি ইন্টারনেট মাত্র ৪২ টাকায়। অফারটি পাবেন স্টার ১২১ স্টার ৩২৪২ হ্যাশ ডায়াল করে অথবা মাই জিপি অ্যাপে। বিস্তারিত জানতে ভিজিট করুন grameenphone.com.
বিশ্বকাপে গোল হলে গেট খেলি টু ড্যান্স আমাদের ফেভারিট টিমে প্রতি গোলে খেল দিবে এক জিবি নেট
বিস্তারিত জানতে ডায়াল করো স্টার ১২৩ স্টার ২০১৮ হ্যাশ এয়ারটেল
মেসি নেইমার সালা উফ আর কি জানো নাম ওই যে ইউরোপিয়ান আর জার্মান প্লেয়ার গুলো কি স্মার্ট কি হ্যান্ডসাম ইস সবাই খেলছে তুমি খেলবে না
মানে আমি তো দর্শক আমার কাছে তো দেখা খেলবো কিভাবে
উফ ওরা যদি তো কাপ নিয়ে যাবে তুমি তো কিচ্ছু পাবে না আহারে শুধু দেখেই যাবে খেলবে না
কি শুধু খেলা খেলা করছো আরে খেলবোটা কোথায়
ফুর্তিতে তুমি খেলবে ফুর্তিতে
ফুর্তিতে
Yes, Coca-Cola presents FIFA World Cup Footy Quiz Contest. Shorty ekti proshner creative answer diye protidin jite nin Coca-Cola official merchandise gift. Today's question.
আর্জেন্টিনা নাকি মেসি কার সাপোর্টার বেশি এবং কেন
প্রশ্নটা জানো কি আর্জেন্টিনা নাকি মেসি কার সাপোর্টার বেশি এবং কেন সেটা কোনো ব্যাপার এখনই পাঠাচ্ছি
তাহলে আপনার আনসার এখনই ইনবক্স করুন রেডিও ফোর্টির অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে টাইপ কোক COKE স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার আনসার এবং প্রতিদিন জিতে নিন কোকা কোলা অফিসিয়াল মার্চেন্ডাইজ গিফট ভিজিট facebook.com/radio.foodie
কি উড়া বেড়াই কলা আসমানে
আমরা কিন্তু এমন একটু বেশি দেওয়ার বেলায় অল টাইম চ্যাম্পিয়ন। মানুষের এই বেশি দেওয়ার ভালো লাগা আমাদের নতুন করে ভাবতে শেখায়। তাই বাংলালিঙ্কে চলে বেশি দেওয়ার উৎসব প্রতিদিন প্রতিটি আহ্বানে।
ফুর্তি টকিং টম
এখন তো সময় ভালোবাসার এ দুটির দ্বার কাছে আসা তুমিও যে একা আমিও যে একা।
এই কি টম, কাকে নিয়ে গান গাচ্ছ?
মেসিকে নিয়ে নুসাদ। তুমিও যে একা আমিও যে একা।
তুমি না ব্রাজিলের সাপোর্টার?
ভাবছিলাম ওই রকমই, কিন্তু পরে ভাবলাম আমি তো মেসিরও সাপোর্টার। এত ভালো খেলে ছেলেটা, একটা ওয়ার্ল্ড কাপ পাবে না তা কি হয়? তাই তুমিও যে একা আমিও যে একা।
কি তখন থেকে একা একা করছো?
আর্জেন্টিনা টিমে মেসি যেমন একাই সুপারস্টার, রেডিও ফুটিতেও আমি একমাত্র সুপারস্টার। মেসির যেমন ওয়ার্ল্ড কাপ পাওয়া উচিত, আমারও তেমন ফুর্তি কাপ পাওয়া উচিত। কি বলো নুসরাত সিনিয়র রে?
নিজের ঝোল নিজে আর কত পিটাবা? হ্যাঁ,
যতক্ষণ না তোমরা আমার ঝোলে বাড়ি দিবা। ওয়ার্ল্ড কাপ আওয়াজ তো থামানো যাবেই না, তাই না?
তা তোমার মেসিকে এত পছন্দ, এটার পিছনে কোনো কারণ?
নামটাই তো পছন্দ হওয়ার মতো, ওর নামে আমার ডাকে কতটা মিল আছে দেখছো? মেসি ম্যাও ম্যাও মেসি।
চুপ করো।
বাংলা ইংলিশ দুইটাতেই ম্যাও আর মেসি শুরু একই অক্ষর দিয়ে।
কি বাকওয়াজ যে করতেছো তুমি, তুমি কি বুঝতেছো ওয়ার্ল্ড কাপে কি বুঝো তুমি? হ্যাঁ
আমি বুঝি, ওয়ার্ল্ড কাপ ক্রোকারিজের দোকানে পাওয়া যায় না। This is something to achieve. আর এই কাপে চা খাওয়া যায় না।
Oh my God, listeners, আমি আমার মাথাটা আর 12টা বাজাতে চাই না। চলুন টমের কথা না শুনে গান শুনে আসি।
শুনলেন ফুর্তি টকিং টম।
ফুর্তি দেশ সত্যি এক স্বপ্নের উঠান, হাতি ধরি দেওয়ার বেলায় আমরা চ্যাম্পিয়ন।
আমরা কিন্তু এমনই একটু বেশি দেওয়ার বেলায় অল টাইম চ্যাম্পিয়ন। মানুষের এই বেশি দেওয়ার ভালো লাগা আমাদের নতুন করে ভাবতে শেখায়। তাই বাংলালিঙ্কেও চলে বেশি দেওয়ার উৎসব প্রতিদিন প্রতিটি আহ্বানে।
বিশ্বকাপের জ্বর কিন্তু টমের গায়েও লেগে গিয়েছে, আর আমাদের গায়ে তো আছে। চলছে বিশ্বকাপ ফুটবল, রাশিয়া ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2018, এবং আজকে কিন্তু মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, আর্জেন্টিনার ম্যাচ ক্রোয়েশিয়ার সাথে। তো আর্জেন্টিনার যারা ফ্যান আছেন তারা অবশ্যই খুব টেনশনে আছেন, কিন্তু কিছুটা টেনশনে আছি। যাই হোক না কেন, এটা আশা করি আজকে মানে যে দলটা ভালো খেলবে সেজন্য তো জিতবে। তো যাই হোক, খেলা তো দেখবই আমরা 12টা থেকে, তো সেই সাথে সাথে কিন্তু বুথে হরফ চলতে থাকবে। তো কোনটা দেখবেন, খেলা দেখবেন না হর? পাওয়ার ক্লাব শুনবেন, দুটোকে একসাথে করা যায়, যাই না চেষ্টা করে দেখতে পারেন। তো আজকে আগে বলেছি খুব স্পেশাল স্পেশাল কিছু গল্প তো আছেই, এখন চলে যাব আজকে আমাদের যে পাওয়ার ক্লাবের প্রতিদিনই আসলে আপনারা তো মেইল পাঠান, বিভিন্ন হরর ক্লাব থেকে মেইল আসে এবং সংগৃহীত গল্প, কালেক্টেড গল্প, নিজের লেখা গল্প। তো আমরা যেটা বলি যে একজন বা দুজন মানুষ মিলেও একটা ক্লাব হতে পারে, কারণ ক্লাব হওয়ার ক্ষেত্রে তো আমাদের ভূতেশ্রম হরর ক্লাবের সারা বাংলাদেশে আমরা মানে ভূতেশ্রম হরর ক্লাব পুরোটা তো একটা ক্লাব আসলে, এবং এই ছোট ছোট অন্য ক্লাবগুলো মিলে একটা বিশাল একটা ক্লাব। তো আপনি যদি লিখতে চান কিংবা আপনাকে স্টোরি কালেক্ট করে আমাদেরকে পাঠাতে চান কিন্তু আপনার সাথে হয়তো কেউ নেই, আপনি নিজেই একটা হরর ক্লাব হিসেবে কিন্তু আমাদের সাথে যোগ দিয়ে দিতে পারেন, এবং আপনার এই যে অ্যাক্টিভিটিসগুলো এগুলোর ভিত্তিতে বা আপনার ইচ্ছার প্রেক্ষিতে আপনি কিন্তু চলে আসতে পারেন আমাদের স্টুডিওতে। তো সেই জন্য যেটা করতে হবে আমাদেরকে মেইল পাঠাতে হবে, এবং মেইলে আপনি আপনার যে স্টোরিটা সেটা আপনি নিজে লিখেছেন নাকি আপনি কালেক্ট করেছেন সেটা আমাদেরকে জানাবেন স্পষ্ট করে। ভূতেশ্রমের যে মেইল অ্যাড্রেস সেটা সেখানে আপনি মেইল পাঠাবেন, ভূতেশ্রম@radiofuti.fm এই ঠিকানায় আপনি মেইল পাঠাবেন, এবং সাবজেক্ট ফিল্ড অবশ্যই লিখবেন হরর ক্লাব। তো প্রত্যেক সপ্তাহে যে স্টোরিগুলো আসে সেখান থেকে আমরা বাছাই করে সেরা গল্পটাকে মেইল অফ দ্য উইক নামে আপনাদেরকে পড়ে শোনাই। এবারে মেইল অফ দ্য উইকে যে স্টোরিটা সিলেক্টেড হয়েছে সেই স্টোরিটা পাঠিয়েছে আমাদেরকে ডার্কনেস হরর ক্লাব বাগেরপাড়া যশোর থেকে। তো সেই ক্লাবের সজল আমাদেরকে পাঠিয়েছে এবং সজল জানিয়েছে যে তাদের ক্লাবে টোটাল 9 মেম্বার আছেন, তারা সবাই ক্লাস 10 পড়ে এবং স্টুডিওতে আসতে পারবে না যেহেতু ক্লাস 10 পড়ে, হয়তো বা গার্জিয়ানরা এই বয়সে যশোর থেকে ঢাকায় আসতে দিতে চাচ্ছেন না। তবে যদি আমরা কখনো যশোর যাই অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, এবং আপনাদের পাঠানো গল্পগুলো এর আগেও বোধ হয় আমার যদিও মনে পড়ে আপনাদের একটা দুটো গল্প হয়তো পড়া হয়েছে। তো সেটা যাই হোক না কেন, এবারে যে গল্পটা পাঠিয়েছেন আপনারা সেই গল্পটাও খুবই সুন্দর। তো পড়ি ডার্কনেস হরর ক্লাবের পাঠানো গল্প এবং কালেক্টেড স্টোরি তারা জানিয়েছে। এই গল্পটার নাম হচ্ছে করিম ফকিরের বন। তো জানি না কার লেখা গল্প, তবে খুবই সুন্দর একটা গল্প পড়ছি ডার্কনেস হরর ক্লাবের পাঠানো গল্প করিম ফকিরের বন। বেহালার পরুই দাসপাড়া রোডে পরুই মৌজায় আমাদের এক বন্ধু থাকে, তার নাম সুভাষ। বেশ গাট্টা গোট্টা চেহারার উজ্জ্বল শ্যাম বর্ণের প্রাণবন্ত এই ছেলেটি আমাদের সহকর্মীও, একই অফিসে চাকরি করি আমরা। ওর বউ ফোর্ট উইলিয়ামে চাকরি করে, বেশ সুখী পরিবার ওদের। তা একদিন হচ্ছিল কি বৃষ্টি বাদলার জন্য সেকশন স্টাফেদের অনুপস্থিতির ফলে মাত্র কয়েকজন আমরা নানান রকম গল্প গুজবে মেতে উঠেছিলাম। অশোকবাবু, নিমায়, মুকুলদা, বাচ্চুদা এরকম কয়েকজন ছিলাম, নানান মুখরোচক গল্প করতে করতে এক সময় ভূতের প্রসঙ্গে চলে এলাম। এইখানে একটু বলে রাখি, নিমাই থাকে হুগলি জেলার রূপরাজপুর গ্রামে। ও ওইসব জায়গা থেকে লোকমুখে শোনা কিছু অবাস্তব বা ভৌতিক ঘটনার কথা আমাদের কাছে গল্প করে, আর আমরা তো কান খাড়া করে শুনি। সেদিনও সে ওই রকমই কিছু একটা যেন বলছিল, এমন সময় সুভাষের আবির্ভাব। সুভাষ খুব আমোদে ছেলে, কাজেই ও যখন ঘরে ঢোকে সবাই তখন টের পায় যে একজন এলো। রোজের মতোই ঘরে ঢুকে সুভাষ একটা চেয়ার টেনে সবার মাঝখানে বসে বলল, কিসের এত মজলিস হচ্ছে জানতে পারি কি? বাচ্চুদা বলল, গাঁজা না খেয়েও গাঁজাখুরির গল্প হচ্ছে আমাদের, নিমাইটা তো বিয়ে থা করলো না, এখন রোজই নাকি ভূত দেখছে। সুভাষ একটু গম্ভীর হয়ে বলল, তোমরা ভূতে বিশ্বাস করো? মুকুলদা বলল, ভূত যদিও দেখিনি তবু কেউ যদি বুকে হাত দিয়ে বলতে পারে সে নিজে ভূত দেখেছে তাহলে হয়তো বিষয়টা বিবেচনা করে বিশ্বাস করে দেখতে পারি। সুভাষ বলল, তোমরা কেউ করো না করো আমি করি, তার কারণ এই ব্যাপারে আমার বাস্তব অভিজ্ঞতা আছে। বলো কি? ঠিকই বলছি, যদি শোনো তোমরাও বিশ্বাস করতে না করে পারবে না। সুভাষের এই কথায় সকলেই প্রায় চমকে উঠল, কেননা সুভাষকে যারা চেনে তারা কিছুতেই ওর কথা অবিশ্বাস করবে না। সব ব্যাপারে অবিশ্বাসী এমন কেউ যদি বলে যে বিশেষ ওই ব্যাপারটা সে বিশ্বাস করে তাকে অবিশ্বাস করবে কে? সুভাষ কেমন ব্যাপারওয়া, তেমনই ডাকাবুকু, কথায় কথায় সব ব্যাপারকে নস্যাৎ করে দেওয়ায় ওর জুড়ি নেই। যা ধ্রুব সত্য তাকেও এক কথায় গুলতালপি মেহে ওর বলতে আটকায় না। এহেন সুভাষ কিনা ভূতের মতো অদ্ভুত এবং অলিক একটা ব্যাপারকে বিশ্বাস করে? বলা যায় না কার দুর্বলতা কোথায়। মুকুলদা বলল, তাহলে বলো দেখি ভৌতিক বিষয়ে তোমার অভিজ্ঞতাটা কিরকম? বর্ষার দুপুরে ভূতের গল্পটাই শুনি। সুভাষ বলল, তোমরা হয়তো মনে মনে হাসছ, তা হাসো, কেউ বিশ্বাস করো না করো তা আমি করি। তার কারণ, ছোটবেলাতে আমি নিজেই একবার ভূতের পাল্লায় পড়েছিলাম। সুভাষের এই কথায় সবাই নড়ে চড়ে বসলাম। চোখে ঔৎসুক্য নিয়ে তাকালাম ওর মুখের দিকে। গল্পটা ওর মতো করেই বলছি। আমার বয়স তখন 12, আমি পূর্ব বাংলার ছেলে। আমাদের বাড়ি ছিল ফরিদপুর জেলার গোপালগঞ্জ লখাইয়ের চর নামে একটা গ্রামে। তোমরা তো এদেশি ছেলে, পূর্ব বাংলায় মানে এখন যাকে বাংলাদেশ বলা হয় সেখানকার গ্রাম সম্বন্ধে তোমাদের কিরকম ধারণা তা জানি না, তবে তখনকার সেই গ্রাম ছিল কবির কল্পনার গ্রাম। মাটির ঘর, ঘরের চালা, তার উপর গজে ওঠা লাউ পালার লকলকানি, সেটি কি সুন্দর তা বলে বোঝানো যাবে না। আর ছিল নারকেল, সুপারি ও কলা বউয়ের ঘোমটা টানা ছায়া শীতল আঙিনা, যেন স্বপ্নের দেশ। তা একবার হলো কি, আমার মা আমাকে ক্ষেতের কিছু ডাল দিয়ে দূরের বাউশখালীর হাটে পাঠালেন, সেই ডাল বেচে কিছু মাছ কিনে আনতে। বাউশখালীর হাট আমাদের গ্রাম থেকে অনেক দূরে, প্রায় 4-5 মাইল তো হবেই। পথে একটা সাঁকো পার হতে হয়, ভারী সুন্দর জায়গাটা। সেখানে একটা নদীও আছে, নদীর নাম কুমার নদী। সেই কুমার নদীর পাড়ে উঁচু বাঁধের ওপর বাউশখালীর হাট বসে সপ্তাহে একবার। কত কি যে বিক্রি হয় সেই হাটে তা বলার নয়। হাট বারে সেই জায়গাটা যেন ছোটখাটো একটা মেলার রূপ নেয়। নদী পুকুরে টাটকা মাছ, কাঁচা আনাজ, বেতের বোনা থামা কুলো, গরুর গাড়ি চাকা, লাঙল, তেলে ভাজা মিষ্টি, এমনকি দরজা জানলা পর্যন্ত বিক্রি হয় সেই হাতে। অন্ধ ভিখারি গান গেয়ে যাযাবরী মেয়েরা নাচ দেখিয়ে পয়সা নেয়। তাছাড়া বায়োস্কোপের বাক্সের ছবি দেখা, বন্দুকের অব্যর্থ লক্ষ্য ভেদে বেলুন ফাটানো, সব কিছুই হতো সেই হাতে। যাই হোক, আমি সেই ডাল বেচে যে পয়সা পেলাম তাতে বড় বড় কয়েকটা গলদা চিংড়ি কিনে হাট খুঁজতে লাগলাম। এই হাটের মজা ছিল এই যে, কোনো কিছু কেনবার না থাকলেও লোকে মেলা বেড়ানোর মতো এই হাটে বেড়াতে আসত। তা এইভাবে ঘুরতে ঘুরতে বেলা গড়িয়ে গেল। সন্ধে হয় হয়, বুকের ভেতরটা ছ্যাঁক করে উঠল, সর্বনাশ, বাড়ি ফিরব কি করে, অনেক দূরের পথ। তাই সাহস বুকে মেধে কয়েকজন লোকের সঙ্গ নিয়ে পথ হাঁটতে লাগলাম। কিছু পথ আসবার পর সেই লোকগুলো আবার অন্যদিকে বাঁক নিল। তখন তো এত মানুষ ছিল না যে সবসময় কোথাও না কোথাও লোক থাকবে। চারদিকে তখন বন জঙ্গল, ধানের ক্ষেত, মাঝে মাঝে বড় দিঘি, ছোটখাটো পুকুরও দু একটা চোখে পড়ত। তা কি আর করি, আমি নিজের মনে গান গাইতে গাইতে পূর্ণ উদ্যমে পথ চলতে লাগলাম। যেতে যেতেই সন্ধ্যা উত্তীর্ণ হয়ে রাত্রি এলো। আমাদের গ্রামে যাওয়ার সহজতম পথটি ধরেই আমি চলা শুরু করলাম। অনেকটা পথ যাওয়ার পর হঠাৎ একসময় গায়ের উপর কেমন যেন এক ধরনের শিরশির অনুভব করলাম আমি। প্রথমে ব্যাপারটা ততটা আমল দিইনি, পরে যখন মনে হলো কেউ যেন আমার ঘাড়ের পাশ দিয়ে মুখ এনে নিঃশ্বাস ফেলছে, তখনই কেমন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার সারা দেহে। সেই নিঃশ্বাস বরফের মতো শীতল। আমি এদিক ওদিক তাকিয়ে কাউকেই যখন দেখতে পেলাম না, তখন রীতিমতো ভয় পেয়ে গেলাম। ভয় পেলেও ভেঙে পড়লাম না একেবারে, কেননা ভেঙে পড়ে তো লাভ নেই, ঘরের ছেলে, ঘরে ফিরতেই হবে। তাই সাহসে বুক বেঁধে আরো জোরে এগিয়ে চললাম। যেতে যেতে একসময় আচানি পুকুরের পাশে এসে উঠলাম। এই পুকুরটা আবার ভীষণ দোষাস্থ পুকুর, কত ছেলে মেয়ে লোক যে স্নান করতে এসে ডুবে মরেছে এখানে তার কোনো লেখাজোখা নেই। এই পুকুরের পাড়ে পাঁচ পন, তার ভেতর দিয়ে এই রাত দুপুরে পথ চলা একটা অসম্ভব ব্যাপার। আবার বাঁশবন বাদ দিলেও পুকুরের ধার ঘেঁষে করিম ফকিরের তালবাগান, সেও অতি সাংঘাতিক জায়গা। তবু আমি বাঁশবনে না ঢুকে করিম ফকিরের তালবনেই ঢুকে পড়লাম। ফাঁকা মাঠের বুকে সারিবদ্ধ তাল গাছের ঘন সমারোহ, তারই ফাঁকে ফাঁকে পায়ে চলার পথ। এই করিম ফকিরের তালবাগানকে নিয়েও অনেক রোমহর্ষক ঘটনার কথা শুনেছিলাম। এখানে আসা মাত্রই এবার সেই সব কথাগুলো মনে পড়তে লাগল। ভূতের উপদ্রবের জন্য এই তালবাগানও কুখ্যাত ছিল খুব। অজানা ভয়ে সারা শরীরের সমস্ত রক্ত যেন জমাট বেঁধেছে আমার মুখে, হাত পা কাঁপছে, বুক টিপ টিপ করছে। আসলে ভয়ের ব্যাপারটা মনের মধ্যে, একবার ঢুকে পড়লে তাকে আর তাড়ানো মুশকিল। আমি রাম রাম করতে করতে এগিয়ে চললাম, কিন্তু গেলে কি হবে কিছু পথ আসার পরে বুঝতে পারলাম রাম নামেও সবসময় ভূত পালায় না। যেতে যেতেই আমার চোখে পড়ল ঠিক আমার পাশেই দুটি কালো পা অস্পষ্ট ভাবে আমার সঙ্গে হাঁটায় পাল্লা দিচ্ছে। ওই দৃশ্য দেখে আমার একবার মনে হলো মাথা ঘুরে পড়ে যাব। পরক্ষণে নিজেকে শক্ত করে নিলাম, ছেলে মানুষ হলে কি হবে, বরাবরই আমার মনোবল ছিল প্রবল। আমি চলেছি আর চোখে দেখছি শুধু দুটি কালো পা আর হাঁটুর উপরে ধুতির একাংশ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, উপরিভাগ সম্পূর্ণ অদৃশ্য। এইবার শুরু হলো আরেক ঝামেলা। আমি যাচ্ছি আর যেতে যেতে বুঝতে পারছি আমার থলির ভেতর থেকে এক একটি গলদা মাছ লাফিয়ে লাফিয়ে মাটিতে পড়ছে। আর মজার ব্যাপার এই যে যতবার আমি সেই মাছ কুড়িয়ে থলিতে ভরতে যাচ্ছি ততবারই একটা অদৃশ্য হাত এসে আমার আগেই মাছ কুড়িয়ে থলিতে ভরে দিচ্ছে। আমি যে এবার সত্যি সত্যি ভূতের পাল্লায় পড়েছি তা বুঝতে আর দেরি হল না। এই মাঠ পেরোলেই আমাদের গ্রাম, অথচ এত বড় মাঠ পেরোতেও সময় লাগে। কিন্তু এইভাবে কতক্ষণ যাওয়া যায়? আমি থলিটাকে মুঠো করে ধরে বুকের কাছে এনে প্রাণপণে দৌড় লাগালাম। এবার অমনি সে কি পশ পশানি, করিম ফকিরের বনে যেন ঝড় উঠল, আকাশে মেঘ নেই, তারার ফুল ফুটে আছে, আর তার বনে ঝড়। সে ছোটার সময় দেখলাম যে কালো পা দুটো আমার সঙ্গে হাঁটায় পাল্লা দিচ্ছিল, সে দুটি ক্রমশ বড় হতে হতে বিশাল এক মানুষের আকার নিল, তালগাছ সমান চেহারা, তারপর একসময় মিলিয়ে গেল। আর আমি ছুটতে ছুটতে এসে আমাদের ঘরের উঠোনে ধরাস করে পড়লাম। সবাই কি হলো করে আমায় ধরল, চোখে মুখে জল দিতে লাগলো। কিন্তু আমি তখন কেমন যেন বোবা হয়ে গেলাম, সকলের মুখের দিকে অপরিচিতের মতো তাকিয়ে ফ্যাল ফ্যাল করে। ইতিমধ্যে আমার দেরি দেখে বাড়ির লোকেরা চিন্তিত হয়ে পড়েছিল, এমনকি আরেকটু দেরি হলে আমার খোঁজে লোক পাঠানোর ব্যবস্থাও হচ্ছিল। তার নিজের থেকেই যখন এসে পড়লাম তখন নিশ্চিন্ত হলো সকলে। আমার ঠাকুরমা আদর করে আমার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে বললেন, ছেলেটা কেমন যেন হয়ে গেছে দেখো, আসলে রাত দুপুরে মাছ নিয়ে আসছিল, তাই করিম ফকিরের বনে ঠিক ভূতের পাল্লায় পড়েছিল। শিগগির তোমরা রোজা ডেকে আনো, না হলে সারা জীবন এরকম কালা ভোলা মেরে থাকবে। মা বললেন, ওই জন্যই তো ওকে একা একা কোথাও পাঠাই না, যা দাবাজি ছেলে, নিশ্চয়ই কোথাও কিছু হাঁ করে দেখছিল বা কারোর সঙ্গে কথা বলছিল, না হলে এত রাত হওয়ার তো কথা নয়। ঠাকুরমা আবার বললেন, তুই কি পথে কিছু দেখেছিলি? আমি অতি কষ্টে বললাম, হ্যাঁ, করিম ফকিরের বন্দি নিশ্চয়ই এসেছিলি। দাদি আবার জিজ্ঞেস, ঠাকুরমা আবার জিজ্ঞেস করলেন। আমি কোনো রকমে হ্যাঁ বলে মুখ নাওয়ালাম। তারপর ঠাকুরমার নির্দেশে বাড়ির লোকেরা একজন ওঝাকে ডাকিয়ে আনলো। ওঝা এসে অনেক ঝাড়ফুঁক করলো, আমাকে পাটকাঠি পুড়িয়ে ধোঁয়া দিল, জল পড়া খাওয়ালো। এরপর প্রায় ঘন্টা দুই বাদে আমি একটু সুস্থ হলাম। এদিকে হয়েছে কি, আমার সেই থলি ভর্তি মাছ যা ছিল তার দ্বিগুণ হয়ে গেছে। তবে দুঃখের বিষয়, সেই মাছগুলির মধ্যে শ্বাস বলে কোনো পদার্থ ছিল না। এই বলে সুভাষ ওর গল্প শেষ করলো। ওর কথা আমরা কেউ অবিশ্বাস করলাম না। তার কারণ সুভাষের মুখের কথার খুই ফোটে, মুখে যা আসে তাই বলে। তবে কি না, ও কখনো মিথ্যে কথা বলে না। খুব সুন্দর একটা গল্প, কবিন ফকির এবং সুভাষের গল্প শুনছিলাম। সুভাষ মুখে যা আসে তাই বলে, তবে কি না ও কখনো মিথ্যে বলে না। শেষ লাইনটাতে কিন্তু কিছু না কিছু মেসেজ দেওয়ার চেষ্টা হলো বোধ হয়। যাই হোক, ভূতের গল্প বা হরর গল্পগুলো এরকমই বোধ হয়। আর একটা গল্প পেয়েছি, সে গল্পটা খুব সুন্দর। তবে ওই যে একটা ব্যাপার থাকে না যে হরর গল্পে বা ভূতের গল্পে ঠিক মানে অবয়ব সম্পন্ন কোনো কিছু যদি থাকে, তবে আমার মনে হয় যে সেই গল্পটা বোধ হয় কিছুটা সৌন্দর্য হারায়। সে গল্পে ঠিক অশরীরী বলতে আসলে কোনো অবয়ব থাকবে না, বা একটা ফিল করার মতো ব্যাপার থাকবে, চোখে দেখা কোনো কিছুর ব্যাপার থাকবে না, বা রক্ত মাংসের কোনো কিছু থাকবে না। এরকম হরর গল্পগুলো বোধ হয় বেশি ভয় ধরায় এবং বেশি ভালো লাগে। তো এরপর আরেকটা যে গল্পটা পেয়েছি, সেখানে আবার এরকম অবয়ব বা আকৃতি সম্পন্ন ভূতের কথা আছে। জানি না সেই গল্পটা পড়ার সময় পাবো কিনা। আমি এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবার ফিরে আসছি। ফিরে এসে কি থাকছে এখন বলছি না, ফিরে আসতে আসতে আপনি আপনার কথাগুলো কেমন লাগছে আজকে হরর ক্লাব, কেমন লাগলো গল্পটা জানিয়ে দিতে পারেন ফেসবুকে facebook.com/radiofuti ঠিকানায়, ফুটিএফএম হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে।
বিশ্বকাপ দেখুন শুধুমাত্র রবিতে, আর 129 টাকা রিচার্জে পাচ্ছেন 6 GB ইন্টারনেট আর 7 দিনের মাই স্পোর্টস সাবস্ক্রিপশন, মেয়াদ 7 দিন। রবি,
আমি
তো দর্শক, আমার কাছে তো দেখা, খেলবো কিভাবে?
উফ, ওরা যেহেতু তো কাপ নিয়ে যাবে, তুমি তো কিচ্ছু পাবে না। আহারে, শুধু দেখেই যাবে, খেলবে না?
কি শুধু খেলা খেলা করছো, আরে খেলবোটা কোথায়?
ফুর্তিতে, তুমি খেলবে ফুর্তিতে।
ফুর্তিতে?
Yes, Coca-Cola presents FIFA World Cup Footy Quiz Contest. সহজ একটি প্রশ্নের ক্রিয়েটিভ আনসার দিয়ে প্রতিদিন জিতে নিন Coca-Cola অফিসিয়াল মার্চেন্ডাইজ গিফট। Today's question: আর্জেন্টিনা নাকি মেসি, কার সাপোর্টার বেশি এবং কেন?
প্রশ্নটা জানো কি, আর্জেন্টিনা নাকি মেসি, কার সাপোর্টার বেশি এবং কেন? সেটা কোনো ব্যাপার, এখনই পাঠাচ্ছি।
তাহলে আপনার আনসার এখনই ইনবক্স করুন রেডিও ফুটির অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে। টাইপ কোক, COKE, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার আনসার, এবং প্রতিদিন জিতে নিন কোকা কোলা অফিসিয়াল মার্চেন্ডাইজ গিফট। ভিজিট facebook.com/radio.footy।
শুনছেন সবসময় রেডিও ফুটি এফএম, আমি রামপুরা থেকে। আমার সঙ্গে রয়েছেন সৃষ্টি এবং আমরা ভূত এফএম হরর ক্লাব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৃষ্টি, কি অবস্থা?
হ্যাঁ রাসেল ভাই, কেমন আছেন?
ভালো আছি, টেনশনে আছি ভাই।
হ্যাঁ, খুবই টেনশনে আছি।
সব হাই ভোল্টেজ ম্যাচ আজকে আর কালকে প্রতিদিন, এবং তার মধ্যে ভূত এফএম এবং ভূত এফএম হরর ক্লাব, তো সবকিছু মিলিয়ে বেশ টেনশনেই যাচ্ছে বলা যায়।
একদমই তাই, 12টা থেকে শুরু হয়ে যাবে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া। তো আগে কিন্তু খুব সুপার একটা ম্যাচ হলো ফ্রান্স এবং পেরু, এবং পেরুর দুর্ভাগ্য শেষ হয়ে গেল।
এবং পেরু বেশ ভালো খেলেছে কিন্তু, তাই না? মানে বেশ ভালো খেলেছে,
বেশ ভালো।
এবং পেরুর খেলা দেখে আমরা বেশ মানে মুগ্ধ। সেকেন্ড হাফের খেলা খেলার কথা বলবো, সেকেন্ড হাফের খেলা দেখে আমরা বেশ মুগ্ধ। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই আজকে রাত জেগে খেলা দেখবেন এবং আমাদের ভূত এফএম হরর ক্লাবও শুনবেন। তো আমার মনে হয় যে কানে থাকুক রেডিও ফুর্তি, আর যদি চোখ থাকে টিভির পর্দায় কোনো ক্ষতি নেই, দুটোর মধ্যে একসাথে মানে খুব মজার আজকে একটা এপিসোড আমরা করবো আশা করছি আপনাদেরকে নিয়ে। তো যাই হোক, শুরুতে জানিয়ে দিই যে আগামীকাল ভূত এফএম আপনাদের সবাইকে জানিয়ে দিই ঈদ মোবারক। ঈদ মোবারক এখনও ঈদের আমেজ আমি বলবো ফুরায়নি। ফুরায়নি এই জন্য যে অনেকেই এখনো পর্যন্ত ছুটি কাটিয়ে ঢাকায় ফেরেননি, অনেকেই রবিবার থেকে অফিসে জয়েন করবেন। তো কেউ কেউ হয়তো এখন আমাদেরকে এই মুহূর্তে শুনছেন গ্রামের বাড়িতে বসে, কেউ হয়তো
ফিরছেন ঢাকায় এরকম একটা অবস্থায় রাস্তায়, যারা রাস্তায় আছেন তারা তো পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন এবং পুরোটা সময় এনজয় করবেন ফুটাচ্ছেন হরর ক্লাবের দারুণ দারুণ সব ঘটনাগুলো গল্পগুলো। এবং আমার আমার মনে হয় যে আগামীকাল যে ভূতাশ্রম সেই ভূতাশ্রম আপনাদেরকে অনেক ভালো কিছু উপহার দিতে পারবে, কারণ এখানে ভূতাশ্রমে খুব স্পেশাল কিছু গেস্ট আগামীকালও আমরা রেখেছি এবং তারা আসবেন, তারা তাদের ঘটনা শেয়ার করতে আসবেন। আমরা চাইবো যে আপনি সবসময় আমাদের সঙ্গে থাকুন এবং আমি চাইবো যে ভূতাশ্রম এবং ভূতাশ্রম হরর ক্লাবের সঙ্গে থাকুন। আগামীকাল যেটা হবে সেটা হচ্ছে আগামীকাল বেশ আমরা বেশ মানে বেশি ফোকাস করবো হচ্ছে আমাদের গেস্ট যারা আছেন তাদের উপরে। এবং একটা চমৎকার ইমেইল রয়েছে, যেই ইমেইলটা আমি কালকে পড়বো ইনশাল্লাহ প্রথমে, সুতরাং সেটার জন্য আমি ওয়েট করছি খুব ইগারলি। আর একটা জিনিস সেটা হচ্ছে যে কালকে যারা অতিথি আসবেন তারা খুব স্পেশাল অতিথি, তো আপনাদের কালকে একটা চমৎকার ভূতাশ্রম উপহার দিতে পারবো সেই প্রত্যাশা রাখছি।
রাসেল ভাই যেটা বলছেন যে ঈদ থেকে এখনো মানুষজন যে আসেনি সেটা কিন্তু ঢাকার রাস্তায় নামলে এখন বোঝা যাচ্ছে,
মানে একটা প্রভাব পড়েছে রাস্তার
উপরে। এবং আজকে বৃহস্পতিবার সেরকম মানে রিমার্কেবল জ্যাম বোধহয় ঢাকার রাস্তায় দেখা যায় নাকি আজকে?
না, আমি তো বের হয়েছিলাম এবং আমি বেশ মানে কমফোর্টেবলি মানে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পেরেছি এবং গন্তব্য থেকে ফিরে এসেছি, তো আমার কোনো প্রবলেম হয়নি আর কি।
তো ফেসবুক থেকে একটু ঘুরে আসি।
হ্যাঁ,
ফেসবুকে কমেন্টে যে দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে রিয়েল ফেরারি অ্যাশ পলাশবাড়ি থেকে আছে, মেহেদি হাসান সানি লিখেছেন, ওই রাসেল ভাইয়া আরফিন আপন লিখেছে, ভাইয়া শুনছি ভালো লাগছে,
ওকে থ্যাংক ইউ সো মাচ,
মুক্ত আত্মা হরর ক্লাব থেকে মাসরাফি দিন দীপ কম্পিউটারে যেটা পুত্রি শুনছে সে ব্রাউজার দিয়ে আর কি।
আচ্ছা,
তো প্রিয়া তাবাস্তম আছে আমাদের সাথে, কেমন হবে আজকে?
আজকে চমৎকার হবে এবং আমি বিশ্বাস করি যে আজকে আপনাদের ভালো একটা এপিসোড উপহার দিতে পারবে সৃষ্টি, এবং সেজন্য সেটা করতে হবে সৃষ্টির সঙ্গে থাকতে হবে
পুরোটা সময়।
পুরোটা সময়
আফ্রিদি তুহিন আছে এবং বাংলাদেশ হরর ক্লাবের
মানে খেলা ফুরিয়ে যাবে ভূতাশ্রম হরর ক্লাব থেকে চলবে
চলবে। আদনান আসিফ আমাদের সাথে আছে জয়পুর হাট থেকে, দেখেছে ভালো লাগছে। এবং তারপর আছেন ফাহাদ কবির, ওয়েলকাম রাসেল ভাইয়া, নোয়াখালী দত্তের হাট থেকে শুনছে, নজরুল ইসলাম প্রান্ত,
ওকে
হৃদয় খান হৃদয় নোয়াখালী মাইস্ত্রী সুলতান কলোনি থেকে, সেই হৃদয় খান রাসেল ভাই যার কানের আপনিও একজন ভক্ত।
একদম 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 চমৎকার।
এবং আমরা সবাই আসলে খুব তার গান তো আমরা শুনেছি, খুব সুন্দর গান করেন। তবে আরেকটা বিষয়, আমি যেহেতু হরর ক্লাবের মেম্বার যারা তাদের এখন দেখা যায় যে অনেকেই ব্যক্তিগতভাবে অথবা ফেসবুকের মাধ্যমে বা মেইলের মাধ্যমে একটা চেনা পরিচয় হয়ে যায় যেহেতু একই ক্লাবের মেম্বার, তো হৃদয় খান কিন্তু আমাদেরকে বেশ সুন্দর সুন্দর কিছু গল্প উপহার দিয়েছিলেন। হ্যাঁ, তো আশা করবো তার কাছ থেকে আরো সুন্দর সুন্দর গল্প আসবে, আজকেও খুব সুন্দর সুন্দর গল্প এসছে।
রাইট রাইট, তো আমরা আশা করবো হৃদয় খান আপনি আরো চমৎকার ঘটনা আমাদের উপহার দিন, গল্প উপহার দিন। এবং আমাদের অ্যাড্রেস হচ্ছে phutasmadarbaitreportri.fm which is bhutasmadarbaitreportri.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, সেটা ভূতাশ্রমের জন্য এবং ভূতাশ্রম হরর ক্লাবের জন্য। আপনি চাইলে আপনার চিন্তা করে ভেবে চিনতে আপনি কোনো একটা ঘটনা বানিয়ে লিখতে পারেন, কোনো একটা গল্প আকারে সেটা লিখতে পারেন, এবং সেই কিছু যদি সত্যিই ভয়ঙ্কর হয় এবং সেটা যদি সত্যিই চমৎকার কিছু হয় তাহলে ডেফিনেটলি আমরা সেটা আপনাদের কাছে পৌঁছে দেবো, লিসেনারদের কাছে পৌঁছে দেবো। তো এই হচ্ছে এখনকার মতো কথা। তো আজকে আমার মনে হয় যে কি করা যায় সৃষ্টিটা গান শোনাতে হয়, তো আমি তো বিদায় নিই বই।
আচ্ছা, তাহলে ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা গান শোনা যায়, সেটা হচ্ছে যে মানে এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের যে থিম সং গুলো হয়েছে তার ভিতরে 2010 এর কেনানের সেই ওয়েভিং ফ্ল্যাগ, এই গানটা এখন পর্যন্ত আমার মানে সবচেয়ে প্রিয়।
ওকে,
আমার মনে হয় যে রাসেল ভাইয়ের অনেক পছন্দ।
হ্যাঁ, এটা তো
অদ্ভুত অদ্ভুত,
মানে মানে থিম সং আসে যায় এটা থেকে যায়
থেকে যায় এটাই ঠিক নাই। এবং এখনো এই গানটার ঠিক স্টার্টিং টা শুনলে সেই বিশ্বকাপের আমেজটা পুরোপুরি
পুরোপুরি উপভোগ করা যায়, উপলব্ধি করা যায়। তো আমরা শুনে ফেলি তাহলে, আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি এবং আশা করি যে আগামীকাল আপনাদের সাথে চমৎকার একটা এপিসোড নিয়ে হাজির হতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি খুশি থাকবেন। যারা আজকে ঢাকা থেকে ঢাকার দিকে রওনা দিয়েছেন বা ঢাকা থেকে আবারও কাজের ক্ষেত্রে মানে আপনারা ফিরছেন মানে কর্মক্ষেত্রে ফিরছেন, যারা যেখানেই যে ঠিকানাতে যে গন্তব্যেই যান না কেন নিরাপদে পৌঁছান এবং আপনার গন্তব্য আপনার ভ্রমণ আনন্দময় হোক এবং আপনার ভ্রমণটা আরো বেশি চমৎকার হোক ভূত এফএম হরর ক্লাবের সাথে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা। কমেন্ট দেখতে পাচ্ছি রাজরাজ আছেন আমাদের সাথে, আমি খুব একা কেন আপনি শুনতে থাকুন বুধ এফএম হাওয়া ক্লাব, একা থাকবেন না। ফাহাদ কবির আছেন আমাদের সাথে, আজকে আসিল ভাই এত তাড়াতাড়ি আসছেন কেন? ওই যে খেলা আছে তো আজকে, আর্জেন্টিনা খেলা আছে, রাসেল ভাই খুব টেনশনে সেই জন্য তাড়াতাড়ি চলে আসতেন। হাসান ইহসান আসছেন, লিখেছেন লাভ ইউ রাসেল ভাই এবং সৃষ্টি ভাই, লাভ ইউ ফুড এফএম। আচ্ছা নিশা আছেন, আমার গন্তব্য ভূতময় হোক, আপনার গন্তব্য ভূতময় হোক, আচ্ছা আমাদের গন্তব্য ঠিক আছে। আর আমাদের সাথে আছেন ফিদানুর হোসেন মিলন ভাইয়া, আজকে অন্যরকম একটু অভিজ্ঞতা হচ্ছে, ছাদে বসে একা একা শুনছি। আচ্ছা তো একটু পরে তোমাদের যে স্টোরিটা, যেটা মেন স্টোরি যেটা আজকে, সেই স্টোরিটা শুরু হয়ে যাবে। আশা করি ছাদে বসে একা একা খুব ভালো লাগবে, পুরো অনেক লম্বা একটা স্টোরি, পুরোটা সময় আশা করি খুব ভালো লাগবে আপনার। আপনি তুহিন যথারীতি আছেন আমাদের সাথে, একটা প্রশ্ন করেছিলেন, আফসোস আপনাদের চলে গেছেন, প্রশ্নটা শুনতে পারলেন না। শিহাব আছেন আমাদের সাথে, উইকে দুই দিন শুনে একটা ভূত এফএম হর ক্লাব, আর ভূত এফএম ভয় লাগে তাও শুনে, আচ্ছা এটা তাহলে খুব ভালো খবর। মোহাম্মদ তুহিন আছেন আমাদের সাথে, লাভ ইউ রাসেল ভাই, পাঠিয়ে দিয়ে বহু ভালোবাসে আপনার। টাইটেলেস দীপ আছেন আমাদের সাথে, আপনি কোন টিম এখনো বোঝেননি আমাদের সাথে। আরো আছেন, আরো আছেন কি, একই মানুষ অসংখ্য অসংখ্য কমেন্ট করছেন এবং তাদের ভিড়ে হয়তো তাদের কমেন্ট পড়া হয়নি, তা আশা করি কিছু মনে করবেন না আমরা। আরিয়ান জনি আছেন আমাদের সাথে, আমি আছি তোমাদের সাথে। বোরহানুল সুলতান আছেন আমাদের সাথে রাজশাহী থেকে। প্রিন্স অপূর্ব আছেন, শুনছি ভালো লাগছে। আতিকুর রহমান আতিক নেহামতপুর থেকে শুনছেন, আই জাস্ট লাভ ফুট এফ এম হর ক্লাব, প্লিজ নেভার গিভ আপ দিস প্রোগ্রাম, উই আর অলওয়েজ উইথ ফুট এফ এম হর ক্লাব। হ্যাঁ আপনার সাথে থাকলে কেন গিভ আপ করবো। আরও যারা আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসেন। আমরা এখন যেটা করবো, এখন খুব সুন্দর একটা গানে চলে যাবো, খুব সুন্দর একটা গান শুনতে শুনতে আবার ফিরে এসে আমরা চলে যাবো আমাদের নেক্সট আওয়ার, আমরা শুরু করে দেবো আমাদের যে স্টোরি আজকের, যেটা যার নাম হচ্ছে ভূতের বাড়িতে ভূতের গল্পের খোঁজে। ভূতের বাড়িতে ভূতের খোঁজে, অজয় রায়ের গল্প। আসলে খেলা তো টেনশন আসলে ভুলভাল হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে গানে, গান শেষে ফিরে আসছি, কোথাও যাবে না, শুনতে থাকুন রেডিও ফুর্তি, রেডিও ফ্রম অ্যান্ড টু ফুর্তি।
Fresh, fresh music served hot.
Radio Phuti on the
But I can't feel just praying. But I
ক্লাব নিয়ে মেইল পাঠাতে পারেন, আপনার ক্লাবের কথা, অ্যাক্টিভিটিজের কথা, কিংবা আপনি স্টুডিওতে আসতে চান কিনা, আপনাদের ক্লাবের কালেক্টেড ক্রস ছবি সব পাঠাতে পারেন ভূতেশ্বর। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, তারপরে চলে যাবো আমাদের গল্পে, ফিরে আসছি, সঙ্গে থাকুন।
ফুটি
বসকি চলে যান।
হ্যাঁ খেলা দেখতে হবে না,
কিন্তু বস আপনার তো ছুটি হয় না।
কি
বস আপনার থাকতে বলছে, মিটিং আছে।
ভুতুরে বালিতে ভূতের খোঁজ, অজয় রায়। বোলপুর শহর, ভবানী প্রেস, দুপুর 2:00 শ্রী নিকেতন রোডের ওপর ভবানী প্রেসের লম্বা একতলা ঘরখানায় খতায় খট করে ছাপাখানার কাজ চলছে। ঘরের একদিকে চেয়ারে বসে নিজের লেখার প্রুফ দেখছিল দীপক। ঘরের এক কোণে কাঠের পার্টিশন ঘেরা একখানা ছোট্ট কামরা, তার দরজায় লেখা সম্পাদক বঙ্গবার্তা। দুজন ভদ্রলোক এসে প্রেসের দরজার সামনে দাঁড়ালো। দুজনেই ফুল প্যান্ট শার্ট পরা ফিটফাট, একজন বেশ লম্বা চওড়া ময়লা রং, দ্বিতীয় জনের রং ফর্সা, মাঝারি হাইট, ভিউ খেলানো চুল, কাটা কাটা মুখে হাসি হাসি ভাব। দুজনেরই কাঁধে ঝুলছে একটা করে কিট ব্যাগ, দশাশয়ী লোকটির কাঁধে আবার একটা ক্যামেরা। দীপক তাদের এক নজরে দেখে বুঝল যে এরা বোলপুরের বাসিন্দা নয়, দুজনেই দীপকের বয়সী বা সামান্য বড় হতে পারে, এই 35 হবে। লোক দুটি ইতিউতি চায়। লম্বাজন প্রেসের পিয়ন হারুকে জিজ্ঞেস করে, আচ্ছা এটা তো ভবানী প্রেস। আগে হ্যাঁ জানায় হারু, এখানে তো সাপ্তাহিক বঙ্গবার্তা কাগজের অফিস। হ্যাঁ হারু ঘাড় নাড়ে। আচ্ছা কুঞ্জ বিহারী বাবু আছেন? আছেন হারু জানায়। ফর্সানুক্তি বলে, আমরা একবার দেখা করতে চাই, দরকার আছে। হারু ঢুকে যায় পার্টিশন ঘেরা কামরায়। ভবানী প্রেসের মালিক এবং বঙ্গবার্তা কাগজের সম্পাদক শ্রী কুঞ্জ বিহারী মাইতির অফিস ঘর। একটু বাদে পেরিয়ে এসে হারু ডাকল, আসুন। লোক দুটি ঢুকে যায় সুইং ডোর ঠেলে কুঞ্জবাবুর কামরায়। দীপক আর চোখে লক্ষ্য করছিল লোক দুটিকে। কাস্টমার? প্রেসে ছাপানোর কাজে এসেছে নাকি, না বঙ্গবার্তায় কোনো খবর ছাপাতে? কুঞ্জবাবুর হেঁড়ে গড়া শোনা যাচ্ছে, তবে সব কথা বোঝা যাচ্ছে না, টুকরো টুকরো কথা ভেসে আসে।
নমস্কার নমস্কার। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ। হ্যাঁ তারপর কি করছে? অনেকদিন হলো।
আগন্তুক দুজনের কথা কিন্তু কিছুই ধরা যায় না, তারা বেশ নিচু স্বরে কথা বলে।
ভেরি ইন্টারেস্টিং। বলেন কি?
হ্যাঁ শুনি। বলতে বলতে কুঞ্জ বিহারীর গমগমে গলা হঠাৎ খাতে নেমে যায়। দুপক্ষে কি সব কথা চলে, মাঝে মাঝে কুঞ্জবাবুর গলা চড়লেও গোটা বাক্য বোঝা যায় না। প্রথমে কৌতূহলী হলেও পরে দীপক নিজের কাজে মন দেয়। দুকাপ চা গেল সম্পাদকের কামরায়। মিনিট দশেক বাদে দীপকের চটক ভাঙে কুঞ্জবাবুর হুঙ্কারে,
দীপক দীপক শুনে যাও।
দীপক কাগজপত্র টেবিলে রেখে উঠে পড়ে সম্পাদকের কামরায় ঢোকে। কুঞ্জ বিহারী মাইতি মাঝ বয়সে কাঁটা গোট্টা, মাঝারে লম্বা শ্যাম বর্ণ পুরুষ, ভারিক্কি মুখে আসন উখুচে প্যাটার্নের পুরুষ্ট ছোলা গুফ, মোটা ফুলু পরনে যথারীতি ধুতীয় শার্ট, গোল গোল চোখ দুটি জল জল করছে, মনে হয় কোনো কারণে উত্তেজিত। তিনি বলে উঠলেন,
বসো দীপক, আলাপ করে দি, ভেরি ইন্টারেস্টিং পার্টি।
সম্পাদকের টেবিলের সামনে বসেছিল সেই দুই ভদ্রলোক। দীপক পাশের দিকে একটা চেয়ারে বসে কুঞ্জবাবু লম্বা চওড়া লোকটিকে দেখিয়ে বলেন যে ইনি হচ্ছেন শ্রী গোলকপতি দাস, এবং ফর্সাজনকে দেখিয়ে বলেন যে এর নাম শ্রী অলোকনাথ দত্ত, কলকাতা থেকে এসেছেন। আর দীপককে দেখিয়ে বললেন যে এ হচ্ছে দীপক রায়, বঙ্গবার্তার একজন রিপোর্টার, এই লাইনে ভেরি প্রমিসিং ইয়াং ম্যান। দীপক জোর হাত করে নমস্কার জানায়। আগন্তুকরাও প্রতি নমস্কার করে। কুঞ্জ বিহারী বলে ওঠেন, এ অলোক দত্তর কাকা বঙ্গ তার বিশেষ পরিচিত, বন্ধুর কাছে তার নাম ঠিকানা জেনে এখানে এসেছে, একটা দরকারে তার হেল্প চান তারা। ভেরি ইন্টারেস্টিং একটা ব্যাপার, এদের অদ্ভুত একটা শখ আছে। কুঞ্জবাবু কথা বলতে বলতে হঠাৎ থামিয়ে গোফ ফুরু নাচিয়ে চোখ ছোট করে গলার স্বর নামিয়ে রহস্যময় হেসে বলেন,
কি শখ জানো? এদের শখ হচ্ছে ভূত খোঁজা। দীপক চমকে তাকায় তুই আগন্তুকের পানে, তারা মিটিমিটি হাসে। কুঞ্জু বাবু বলে চলেন, হ্যাঁ শখটা অদ্ভুত, কি বলো? সে উদ্দেশ্যে আগমন, ভেদিয়ায় এক গ্রামে একটা পোড়া বাড়ির সন্ধান পেয়েছে, সেটা নাকি ভূত আছে, তাই পরখ করতে এসেছেন। গ্রামের ডিরেকশন নিয়ে এসেছেন, কিন্তু ভেদিয়া তো জানি আগে, তাই আমার কাছে এসেছেন ভালো করে বুঝে নিতে। কি নাম জানি বললেন গ্রামটা? নন্দনপুর, উত্তর জোগায় গোলকপতি। নন্দনপুর চেনো গ্রামটা? তোমার তো প্রচুর জায়গা ঘোরাঘুরি। নন্দনপুর, খানিক ভাবল দীপক, তারপর বলে, ওই নামে একটা গ্রাম আছে বটে ভেদিয়ায়, অজয় নদের ধারে, স্টেশন থেকে মাইল চারেক দূরে। রাইট, নদীর ধারে, অজয় নদের ধারে, তাই বলেছে গোলকপতি সাহেবায়। ওখানে নাকি একটা মস্ত বাড়ি আছে, রায়বাড়ি, পরিত্যক্ত ফাঁকা পড়ে আছে বহুকাল। ওই অঞ্চলের জমিদারদের বাড়ি ছিল এটা, বাড়িটা নাকি হন্টেড, ভুতুরে। আমি নন্দনপুর গেছি একবার, দীপক জানায়, রায়বাড়ি দেখেছি দূর থেকে, বাড়িটা বিরাট, পোড়া বাড়ি মনে হয়েছিল, তবে ভূত আছে কিনা জানি না, মানে এমনি জিজ্ঞেসই করিনি কাউকে। তা আপনারা জানলেন কি করে? কুঞ্জ বিহারি আগন্তুকদের উৎসাহ দিলেন, বলুন বলুন দীপক, এসব খুলে বলুন, ওর এ ব্যাপারে খুব এক্সপিরিয়েন্স। তিনি চেয়ারে পিঠ এলিয়ে দেন, মুখে স্মিত হাসি। সম্পাদকের কথাটা খচ করে কানে বাজলো দীপকের, ওর রকম সকম সুবিধে ঠেকল না। কুঞ্জু বিহারি খটখটে মানুষ, এত বিগলিত ভাব দেখাবার কারণ? যাই হোক, সে অলোকনাথের কথায় মন দেয়। আমাদের পাড়ায় গগনেন্দ্র রায়ের কাছ থেকে এই বাড়িটার সন্ধান পেয়েছি, গগন রায়ের পূর্বপুরুষের ভিটে ওই বাড়ি, বহুকাল ফাঁকা পড়ে আছে, কেউ থাকে না, প্রায় 75 বছর। দীপক ভুরু কুচকে বলে, একটা প্রশ্ন করব। বিলক্ষণ বিলক্ষণ করবেন বই কি, বলল অলোকনাথ, আপনাদের এই অদ্ভুত শখের কারণ, মানে ভূতের সন্ধান? এরকম ভূত প্রেত চর্চার ক্লাব আছে শুনেছি, আপনারা কি সেরকম কোনো ক্লাবের? আরে না না, অলোক দত্ত বাধা দেয়, আমরা কোনো ভূত প্রেত অনুসন্ধানী ক্লাবের মেম্বার নই, সেটা স্রেফ আমাদের দুজনের শখ। দুজনে একই অফিসে চাকরি করি, অনেকদিনের ফ্রেন্ড, হঠাৎই শখটা গজাল। হঠাৎই এই অদ্ভুত শখ? সে মশাই এক হিস্ট্রি, অলোক দত্ত হাত মুখ নেড়ে বলল, একদিন অফিসে তর্ক হচ্ছিল টিফিনে ভূত আছে কিনা এই নিয়ে, বেশিরভাগই বলল যে আছে, কয়েকজন বলল তাদের পরিচিত কেউ কেউ নাকি আবার ভূত নিজের চোখে দেখেছে। আমি আর গোলক বললাম, ভূত নেই, বিশ্বাস করি না ভূতে। তকাতকি হতে হতে ভেট রাখা হলো, আরো দু একজন অবশ্যই আমাদের সাপোর্ট করেছিল। ভূতে বিশ্বাসীরা একজন বলল যে দমদমে নাকি একটা মস্ত পোড়া বাড়ি আছে, বহু পুরনো, লর্ড ক্লাইভের আমলের, বাড়িটায় রাতে কেউ থাকতে চায় না, কারণ নাকি সাহেব ভূতরা সেখানে পায়চারি করে রাতে। আমাদের ওই বাড়িতে রাত কাটাতে চ্যালেঞ্জ জানালো, আমরা অ্যাকসেপ্ট করলাম, গেলাম সেই বাড়িতে। তবে আমি এবং গোলক ছাড়া ভূতে অবিশ্বাসীরা আর কেউ যায়নি সে অবধি। যাই হোক, থাকলাম সেখানে রাতে, নির্বিঘ্নেই কাটালাম, কিন্তু ভূতের দর্শন মিলল না। সেই মশাই শুরু, বেশ নেশা ধরে গেল। ভূতুরে বাড়ির খোঁজ পেলেই সেখানে গিয়ে রাত কাটাই, ভেরিয়াটা হবে আমাদের 8 নম্বর কেস। কিছু দেখেননি? প্রশ্নটা কুঞ্জু বিহারীর। না, তবে ট্রাই করে যাচ্ছি, গোলকপতি বলে ওঠে, দেখিনি বটে, তবে বলতে পারেন কিছু শুনেছি। কিরকম? কুঞ্জু বিহারী খাড়া হয়ে বসেন, এই অদ্ভুত অদ্ভুত কিছু আওয়াজ, তবে ওগুলো সত্যি সত্যি ভৌতিক আওয়াজ কিনা প্রমাণ হয়নি। অলোকনাথ দাবড়ে দেয় গোলকপতিকে, তা বটে, নিন নিন করে গোলকপতি। নন্দনপুরে রায়বাড়ি এদিন ধরে খালি পড়ে আছে কেন? দীপক কৌতূহলী, সে এক হিস্ট্রি মশাই জানায় অলোকনাথ, ওই গগন রায়ের কাছে শোনা, প্রায় 75 বছর আগে রায়বাড়ি ছিল চমচমাট। একবার অন্নপ্রাশন হয় ওই বাড়ির একটি মেয়ের, বড় রায়কর্তার প্রথম নাতনি, খুব ধুমধাম হচ্ছে, অনেক লোকজন এসেছে বাড়িতে। সন্ধ্যের সময় হঠাৎ কলেরা শুরু হলো বাড়িতে, দুদিনেই
ওই বাড়িতে 10-12 জন মারা যায় ওলা ওঠায়। ওই বংশের 6-7 জন আর কাজের লোক মানে ছি চাকর দারোয়ান জনা 4-5 যার অন্নপ্রাশন সেই ছোট্ট মেয়েটিরও মৃত্যু হয় আর মারা যান বড় কর্তা স্বয়ং। উৎসব বাড়িতে হাহাকার উঠল, গ্রামেও ছড়িয়ে পড়েছিল রোগ, মারা যায় কিছু গ্রামে অন্য লোক, বেশিরভাগ লোকই গ্রাম ছেড়ে পালায়। জানেন তো তখন এই মারাত্মক রোগের তেমন কোনো চিকিৎসাই ছিল না। যা হোক, এই দুর্ঘটনার কিছুদিন বাদে গ্রামের লোক আবার ফিরে আসে নিজের নিজের ভিটে, কিন্তু শোকার্ত রায়রা মাসখানেকের মধ্যে চিরকালের মতো ওই বাড়ি ত্যাগ করে। ওই বংশের কেউ আর কখনোই বাড়িতে রাত কাটায়নি, বাড়ির দামি দামি জিনিস যতটা পারে সঙ্গে নিয়ে যায়, কিছু বিক্রি করে, জমিদারির বেশিরভাগটাই বেঁচে দেয়। একজন কেয়ারটেকার রেখেছিল কিন্তু সেও নাকি রাতে থাকতো না বাড়ির ভেতর, শেষে ও বাড়ির দেখাশোনা করারও কেউ রইল না। বাড়িটা নাকি একদম ভুতুড়ে হয়ে গেছে, হানা বাড়ি। গগন রায় নিজে কখনো যায়নি নন্দনপুর, সে কলকাতায় জন্মেছে, বড় হয়েছে, এসব তার বাবার কাছে শোনা। ওখানে ভুতুড়ে কাণ্ড কি হয় তা খুব বলতে পারেনি গগন, কি সব নাকি অদ্ভুত অদ্ভুত শব্দ হয়, কি সব নাকি দেখা যায়। আসলে এ নিয়ে ওর বাবা বিশেষ কিছু বলতে চাইতেন না। দীপক বলল, বাহ, এত কথা তো জানতাম না, তাহলে সেদিন বাড়িটা একবার ঘুরে দেখে নিতাম। কুঞ্জু বিহারী বললেন, দীপক, এনাদের নন্দনপুরে কিভাবে যেতে হয় বুঝিয়ে দাও ভালো করে। আর আর আমার একটা আইডিয়া এসেছে, যদি তুমি ওদের সঙ্গে যাও মন্দ হয় না, রাতে থেকে যাবে একসঙ্গে, মানে রিপোর্টার হিসেবে তোমাদের এক্সপিরিয়েন্স নিয়ে দারুণ একখানা স্টোরি হবে বঙ্গবার্তায়, হেডিং দেব ভূতুরে বাড়িতে ভূতের খোঁজে। কি আপনাদের কোনো আপত্তি আছে কাগজের কেউ গেলে? অলোকনাথ বলল, না না আপত্তির কি, ভালোই তো, দল একজন বাড়বে। কুঞ্জু বিহারীর এই প্যাঁচটাই আশঙ্কা করছিল দীপক, তাকে এদের সঙ্গে ফিরিয়ে দেবার মতলব। সে ঘুম মেরে যায়, কথা বলে না। কুঞ্জু বিহারী দীপকের রকম দেখে বললেন, অবশ্য তোমার যদি কোনো ইয়ে থাকে জোর করবো না, দেখি আমি না হয় যাবো তাহলে। দীপকের মাথায় চড়াত করে রক্ত উঠে গেল, সদ্য পরিচিত লোকগুলির সামনে এমন ডাউন দেওয়া, ওই ইয়ের মানেটা যে কি সে কেউ ধরতে পারবে। অর্থাৎ সম্পাদক বলতে চান যে দীপক সঙ্গে না গেলে বুঝতে হবে যে সে ভয় পাচ্ছে, ভূতের ভয়, তাই যেতে চাইছে না। দীপক গম্ভীর ভাবে জিজ্ঞেস করল অলোকনাথকে, আপনারা কবে নন্দন পৌঁছতে চান? আসছে কাল, আজ শুক্রবার শনি রবি ছুটি আছে অফিসে, কাল রায় বাড়িতে রাত কাটিয়ে রবিবার কলকাতা ফিরব। ঠিক আছে, আমি যাব আপনাদের সঙ্গে, নেহাত তাচ্ছিল্যের ভঙ্গিতে জানায় দীপক। কুঞ্জবাবু অমনি দীপকের পিঠ চাপে দিয়ে বলেন,
সাব্বাস, আমি জানতাম যে তুমি এমন চান্স ছাড়বে না, যাক এদের সঙ্গে প্রোগ্রামটা ঠিক করে নাও। হ্যাঁ, আপনারা আজ কোথায় থাকছেন?
অলোকনাথ বলল, আমরা কোনো হোটেলে থাকব।
কুঞ্জবাবু বললেন, অল রাইট, দীপক ওদের বোলপুর নিবাসে নিয়ে যাও, আমার নাম করে ভালো ঘর দিতে বলো।
শনিবার সকাল 9টা নাগাদ ভেড়িয়া স্টেশনে নামলো তিনজন, দীপক, অলোকনাথ এবং গোলকপতি। স্টেশন থেকে নন্দনপুর যেতে দুটো সাইকেল রিক্সা ভাড়া করা হলো, একটায় গোলকপতি, অন্যটায় অলোকনাথ ও দীপক। আঁকা বাঁকা মেঠু পথ ধরে যেতে যেতে রিক্সাওয়ালা জিজ্ঞেস করলো দীপকদের, নন্দনপুরে কার কাছে যাবেন? শচীন কর্মকার, জবাব দেয় অলোকনাথ। নন্দনপুরে শচীন কর্মকারের নামে একটা চিঠি দিয়েছে গগন রায়, কলকাতা একটা কাজে এসে গগনদের বাড়িতে এসেছিলেন শচীনবাবু, তখন সামান্য আলাপ হয় গগনের সঙ্গে। শচীনদার কুটুম বুঝি রিক্সাওয়ালার কৌতূহল, না না চেনা লোক, আসতে বলেছিলেন একটা কাজে, সামাল দেয় দীপক। গ্রামের বাইরে থেকে দীপককে ভাড়া মিটিয়ে বিদায় দেয় রিক্সা, তারপর হেঁটে গাঁয়ে ঢোকে। একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করতেই একেবারে সঙ্গে করে নিয়ে চলল শচীন কর্মকারের বাড়ি। দেখতে দেখতে পথে কুচো কাঁচার দল জুটে যায় শহুরে বাবুদের পিছু পিছু। শচীন কর্মকারের বয়স 50 পেরিয়েছে, ছোটখাটো নিরীহ দর্শন মানুষ। গগন রায়ের চিঠি পড়ে এবং পরিচয় পেয়ে খাতির করে বসালেন, চামড়ি খাওয়ালেন, গগনের চিঠিতে অলোকনাথ এবং গোলকপতির নন্দনপুরে যাওয়ার আসল উদ্দেশ্য লেখা ছিল না। অলোকনাথের মুখে তাদের আগমনের কারণটা জেনে বেশ গম্ভীর হয়ে গেলেন শচীনবাবু। কিছুটা ক্ষুব্ধ স্বরেই বললেন, এসব নিয়ে খোঁচাখুচি করা তেনাদের ত্যক্ত করা কি উচিত হবে? অলোকনাথ তাড়াতাড়ি বোঝায়, না না, আমরা কাউকে বিরক্ত করতে চাই না, আমরা যুক্তিবাদী। ভূত প্রেত মানে তেনারা সত্যি সত্যি আছেন কিনা তার প্রমাণ খুঁজছি। দুঃখের বিষয়, এ পর্যন্ত কিছু পাইনি, তাই এসেছি। প্রমাণ? এইসব প্রমাণ কি সহজে মেলে? ভাগ্য চাই, আর এইসব প্রমাণ সহ্য করার মতন মনের বলও থাকে না সবার। এবার গোলকপতি মোটা গলায় মন্তব্য ছাড়ে, দেখুন মনের জোর আমাদের নেহাত কম নয়, সত্যি তেমন প্রমাণ মিললে ভিড়মি খাবো না, এইটুকু ভরসা রাখতে পারেন। কোকার মশায় পিট পিট করে গোলকপতির দশা সহিত চেহারাখানায় চোখ বুলিয়ে বললেন, হ্যাঁ বেশ, আমার যা বলার বললাম। দীপক এতক্ষণ চুপচাপ শুনছিল, এবার বলে, রায়বাড়িতে কি হয়, মানে কিছু দেখা দেখা যায় নাকি, কেউ থাকে না রাতে? কর্মকার মশাই বললেন, বুড়ো কর্তার খড়মের আওয়াজ শুনেছে অনেকে, ওই বাড়ির ভেতর হেঁটে বেড়াচ্ছেন রাত্রিরে খটখট করে। রাতে ওই বাড়ির ছাদের কিনারে ছায়া মূর্তি দিয়েছে কেউ কেউ, শোনা গেছে কান্নার আওয়াজ, যেন বাচ্চা কাঁদছে। আমি অবশ্য নিজে কিছু দেখিনি বা শুনিনি, আসলে ও বাড়ির ধারে কাছে গিয়েছি না সন্ধ্যের পর। কি দরকার মশাই, অনাবশ্যক কৌতূহল মেটাতে গিয়ে কি বিপদে পড়ব? দীপক অলোকপতিকে বলল, চলুন না বাড়িটা একবার ঘুরে দেখে আসি। অফকোর্স, অলোকনাথরা উঠে পড়ে। শচীনবাবু পথ দেখিয়ে চলেন, একপাল বাচ্চা ছেলে মেয়ে পিছু নিল তাদের। গ্রামের অন্য বাড়ি থেকে বয়স্ক লোকেরাও উঁকি চুকি মারে। রায়বাড়ি নন্দনপুর গ্রামের অন্য বাড়িগুলির সীমানা থেকে বেশ খানিক তফাতে, একদম ফাঁকায়। বাড়িটা গিয়ে ছোট বড় অনেক কাজ ঝোপঝাড়, দূর থেকেই নজর পড়ে বাড়িটার। রায়বাড়ি থেকে অজয় নদের কুল মাত্রই 200 গজ। আগে নাকি অজয় নদ ঢের দূরে ছিল, জমিদার বাড়ি বটে, মস্ত বড়, দোতলা, দোমহলা, অট্টালিকা ঘিরে বিরাট এলাকা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিল অবশ্য বহু জায়গায় এখন ভাঙা। পাঁচিলের গা ঘেঁষে অনেকগুলো সারি সারি ঘর, ঘরগুলো কোনোটাই আস্ত নেই। ওগুলো ছিল কাছারি বাড়ি, অতিথিশালা, নাথ মন্দির ইত্যাদি। একটা প্রকাণ্ড চাম গাছ বাড়িটার প্রায় ঘাড়ের উপর দিয়ে দাঁড়িয়ে আছে, তার ডালপালা ছুঁকে পড়েছে অট্টালিকার ছাদে। পলস্তরা খসে ইট বেরিয়ে পড়েছে প্রায় গোটা বাড়ির দেয়ালে। কয়েকটা অশ্বত্থ গাছ জন্মেছে বাড়িটার গায়ে। অট্টালিকার পেছন দিকে একটা মজা পুকুর, একটা কুয়ো রয়েছে, তবে কুয়োর জল ঘোলাটে নোংরা। কবাটহীন প্রকাণ্ড সদর দরজার হায়ের ভেতরে ঢোকে চারজন। পিছনে আর বাচ্চার দল কিন্তু বাড়ির ভেতরে ঢোকে না, বোধ হয় সংকোচে। ঢুকে চৌকো বাঁধা মস্ত উঠোন, উঠোনে অনেক জায়গায় খোবলানো ইট মাটি বেরিয়ে পড়েছে, উয়ের ঢিবি উঠেছে। উঠোন ঘিরে উঁচু বারান্দা তিন দিকে, বারান্দা পেরিয়ে পরপর ঘর। দোতলাতেও একই রকম চড়া বারান্দার ঘরের সারি, মোটা মোটা গোল গোল থাম দোতলার বারান্দার ভার কাঁথে নিয়ে আজও শতান খাড়া। দুই কোণ দিয়ে হিঁড়ি উঠে গেছে দোতলায়। বাড়িটা যে অভিশপ্ত, ঢুকিয়ে যেন টের পাওয়া যায়। কেমন গা ছমছম করে এই বিশাল নির্জন অট্টালিকার অন্দরে প্রবেশ করে। একতলার বারান্দা ধরে ওরা হাঁটতে লাগলো। এই জনমানবহীন অট্টালিকার বাসিন্দা এখন অজস্র পায়রা, শালিক আর চামচিকে, আরো নিশ্চয়ই থাকে কিছু সরীসৃপ, কীট পতঙ্গ তাদের সহজে চোখে পড়ে না। সহসা জুতোর শব্দে বিরক্ত ভীত চকিত কিছু পায়রা শালিক উঠতে লাগলো ঘুলঘুলি আর করিবর্গার আশ্রয় থেকে বেরিয়ে। শাঁ শাঁ করে এলোমেলো পাক খায় শূন্যে কয়েকটা চামচিকে। একতলার বেশিরভাগ ঘরে দরজা জানলায় কবাট নেই, কোথাও কোথাও মাত্র কাঠের ফ্রেমের কিছু অংশ অবশিষ্ট রয়েছে। কোনো দরজা জানলায় ভাঙা পাল্লার খানিক অংশ কোনো মতে ঝুলে আছে, নোংরা মেছে, ছাদ ঝুলে ভর্তি। সচিন কর্মকার জানালেন, সে বাড়ি যে কবে তৈরি হয়েছে গায়ে কেউ আজ বলতে পারে না সঠিক, তবে ১০০ বছর পুরনো তো বটে। ঠিক সদর দরজার মুখ পেরিয়ে পায়ে দেখা গেল একটা মস্ত হল ঘর। কর্মকার মশাই জানালেন যে এটা নাকি ছিল বৈঠকখানা, গান বাজনার আসরে বসে তৈরি করে। ঘরখানায় তখনও রয়েছে প্রাচীন আমলের কয়েকটা বড় বড় চেয়ার, একটা গোল কাঠের টেবিল, দেয়ালে ঝুলছে একটা বড় ভাঙা আয়না এবং একটা মস্ত হাতে আঁকা ছবি, ওয়েল পেন্টিং, রায়বংশের কার প্রতিকৃতি। ছবির উপর ধুলো ময়লা জমেছে, বোঝা যায় এক রাশভারী মধ্য বয়স্ক পুরুষের বুক অবধি চেহারা। কর্মকার বললেন, শুনেছি ওটা বড় কর্তার ছবি, হল আঠা মারা গেছেন সেবার। হল ঘর থেকে বেরিয়ে গোলকপতি দেখলো, ওরে বাপ, ওই দেখুন। সকলে দেখল চত্বরের এক কোণে লম্বা একটা সাপের খোলস। শচীনবাবু বললেন, পোড়া বাড়ি, কালি সাপ বাসা বেঁধেছে। শুধু কি তেনাদের ভয়, এনাদের ভয়ও কম নয়, সাবধানে থাকবেন। দোতলায় ওঠা হলো। বারান্দায় লোহার জাফরি লাগানো ঘর, কোমর সমান উঁচু জাফরিতে মরচে পড়েছে নড়বড়ে, তবে নকশা চমৎকার। দোতলার ঘরগুলোয় উঁকি মারে দীপকরা, নিচের তলার মতোই অবস্থা, সিঁড়ি উঠে গেছে ছাদে। শচীনবাবু বারণ করলেন, উপরে যেতে মানা, ভাঙা সিঁড়ি তা বটে, দোতলার ছাদেও বড় বড় ফাটল ধরেছে। নেহাদে খুব পুরো দেয়াল মজবুত করে বানানো বাড়ি, তাই এত কাল খাড়া রয়েছে, এত অবহেলা সত্ত্বেও। সবাই নিচে নেমে এলো। এ বাড়িতে লোক ঢোকে, হই দেখুন পড়াবিড়ির টুকরো ওঠানে, দীপক জানায়। শচীনবাবু বললেন, দিনের বেলা বাগাল ছেলেগুলো ঢোকে হয়তো, কিন্তু রাতে কেউ ঢোকে না। বাড়িটা দেখতে দেখতে দীপকের মনে একটা সন্দেহ চাকে, রাতে চোর টাকা লুকিয়ে থাকার পক্ষে আলোচ্য জায়গা। সে জিজ্ঞেস করে, আপনাদের এদিকে চুরি ডাকাতি কেমন হয়? তা হয় বই কি, জানান শচীনবাবু, চুরি ডাকাতি আজকাল কোথায় না হয়, তবে আমাদের গায়ে ডাকাতি হয়নি বহুকাল। চিঁদকে চুরি হয় মাঝে মধ্যে, গায়ে তেমন বড় লোককে সোনা দানা কি আর মিলবে। বেলা ১১টা নাগাদ তিনজনে গ্রামে ফিরে। শচীনবাবুর বাড়ি পৌঁছে দেখে যে রীতিমতো এক চটলা তার বাসার সামনে। শচীন কর্মকারও রয়েছেন তার মধ্যে। দীপকরা হাজির হতে ভিড়ে গুঞ্জন ওঠে। কর্মকার মশায় আহ্বান জানান দীপকদের, একটু জিরিয়ে নিন, তারপর স্নানাহার করবেন। বাড়ির বাইরের দিকে একটা ছোট্ট ঘরে দীপকরা তক্ত পোষে বসে, এক বৃদ্ধ এসে বসেন তাদের কাছে। বাইরের ভিড়টা তখন জানলা দরজায় উচ্চে পড়ছে। শচীনবাবু পরিচয় করিয়ে দিলেন, আমাদের মণ্ডল মশাই। বৃদ্ধ বার দুই গলা ছেড়ে গম্ভীর সুরে বললেন, শুনলাম সব, তা আপনারা সত্যি সত্যি বাড়িতে রাত কাটাবেন? আগে হ্যাঁ, সবিনয় নিবেদন করে গোলকপতি, সেই উদ্দেশ্যেই যে এসেছি। ভিতরে না থেকে বাড়িটার বাইরে মানে নটপন্দরের সামনে চত্বরে থাকলে হয় না? আগে না, ভিতরেই থাকতে চাই। সাপ খোপের ভয় তো আছে পোড়া বাড়ি। আগে আছে বই কি, আমরা সতর্ক থাকবো, লাঠি রাখবো। গোলকপতি তার পেশি বহুল বাহু তুলে এমন ভঙ্গি করে যার অর্থ শুধু সাপ খোপ কেন, অশরীরীদের বিরুদ্ধেও তারা প্রস্তুত। আপনারা শহরের মানুষ, তবে অনুরোধ করছি একটি বার ভেবে দেখবেন। নিশ্চয়ই, বৃদ্ধ উঠে গেলেন। বিকেল বিকেল দীপকরা বেরিয়ে পড়ে রায়বাড়ির উদ্দেশ্যে। তাড়াতাড়ি বেরোবার কারণ শচীনবাবুর বাসার সামনে তাদের জন্য সবসময় যে পরিমাণ ভিড় লেগে আছে সেটা গৃহকর্তার পক্ষে বিরক্তিকর হচ্ছে। গ্রামের একটা দল কিন্তু তাদের সঙ্গে সঙ্গে চলল, তাতে সব বয়সী মানুষ। শচীন কর্মকারও রয়েছেন। অট্টালিকার বাইরে নাট মন্দিরের চাতালে বসল দীপকরা। অলোকনাথ ব্যাগ থেকে একটা টেপ রেকর্ডার বের করে নতুন খালি ক্যাসেট ভরে চালিয়ে পরীক্ষা করতে থাকে। গোলকপতি তার ক্যামেরা ঠিকঠাক করতে লাগলো। সেসব কি করতে এনেছেন, জিজ্ঞেস করেছিল দীপক। ওরা বলেছিল যে কোনো মূর্তির ছবি তোলার দরকার হয় যদি, কোন অদ্ভুত শব্দ বা কণ্ঠস্বর শুনে রেকর্ড করে রাখা যায় যদি তাই নিয়েছি। দুজনের কাছে আরো দুটি জিনিস আছে গোপনে, দুটো বড় বড় ধারালো ছুরি আত্মরক্ষায় প্রয়োজনে। দীপক একটা লাঠি এনেছে, গ্রামের ভিড়টা কিছু দূরে দাঁড়িয়ে মহা কৌতূহলে দেখছে আগন্তুকদের কার্যকলাপ। দুজন বয়স্ক লোক বসে গেলেন চাতালের এক কোণে, গান শুনবেন বুঝি, ট্যাপ রেকর্ডারটা দেখিয়ে এক ছোকরা প্রশ্ন করে, হ্যাঁ রাত জাগতে হবে যে? অলোকনাথ হেসে জানায়, গ্রামের একটি ছেলে মুখে সরা চাপা ছোট একটা মাটির কলসিপ কাঁথে হাজির হল, তার পিছনে আরেকটি ছেলের হাতে একটা হারিকেন। এগুলো কোথায় রাখবো জিজ্ঞেস করছে তারা। নিচের হল ঘটে রেখে এসো ভাই, কলসিতে জল ধরে এনেছে তো? দীপক বলল, হ্যাঁ, মাথা নেড়ে ওরা ঢুকে যায় রায়বাড়ির ভেতর, একটু বাদে জিনিস দুটো রেখে বেরিয়ে আসে। আইডিয়াটা দীপকের, অলোকনাথদের সঙ্গে একটা জলের বোতল আছে বটে, তবে এই গরমকালে তিনজনের এক বোতল জলের তৃষ্ণা মিটবে না, তাই কর্মকার মশাইকে কলসির ব্যবস্থা করতে বলেছিল। মোমবাতি ওদের সঙ্গে আছে, কিন্তু বাড়িটায় যা হাওয়া খেলে মোমবাতি নিভে যেতে পারে, তাই হারিকেনের ব্যবস্থা করেছেন কর্মকার মশাই। দীপক ভাবল, আরেকবার বাড়িটার ভেতর দেখে আসি। সে একাই ঢুকে চায় রায় বাড়িতে, হল ঘরে উঁকি দিয়ে দেখল সব ব্যবস্থা করে রেখেছেন সুচিনবাবু। ঘরটা খানিক সাফ হয়েছে, দুটো মাদুর পিছানো রয়েছে মেঝেতে, দরজার পাশে জল ভরা কলসি এবং লণ্ঠনটা রাখা। দীপক দোতলায় ওঠে, একটা ঘরে ঢুকে সে নদী দেখছে জানলা দিয়ে। হঠাৎ খটখট শব্দ হয়, চমকে যায় দীপক, ঠিক যেন গরম পায়ে চলার আওয়াজ। এমন দিনের বেলা খ্যাত করে ওঠে বুক, ফির সেরকম শব্দ হয় দুবার, শব্দটা যেন ঘরে অন্য জানলাটার কাছ থেকে আসছে। ওই জানলায় একখানা মাত্র খড়খড়ি দেওয়া পাল্লা ভাঙা অবস্থায় কোন রকমে টিকে আছে আজও, দমকা বাতাস আসে। দীপক লক্ষ্য করে যে অমনি এক টুকরো ভাঙা ঝুলে পড়া কাঠ পাশে একটা কাঠের গায়ে দুলে দুলে আঘাত করে হাওয়ার ধাক্কায় আওয়াজ হয় খটখট। এই ব্যাপার, এই বুঝি গরম পায়ে বড় কর্তার পায়চারি করার রহস্য। এ বাড়িতে এমনি ভাঙা চোরা জানলা দরজার পাল্লা অজস্র, হাওয়ায় ধাক্কায় তারাই শব্দ করে নিশ্চয়। নিস্তব্ধ রাতে সে শব্দ স্পষ্ট শোনায়, লোকে ভাবে খরম পায়ে বড় কর্তার ভূত ঘুরে বেড়াচ্ছে। হাসি পেল দীপকের, অলৌকিক রহস্যগুলো বেশিরভাগই এইভাবে সৃষ্টি হয়। দীপক বাড়ি থেকে বেরিয়ে বসল অলোকনাথদের কাছে চাতালে, ওরা তখন ক্যামেরা টেপ রেকর্ডের কাজ শেষ করে চুপচাপ বসে। গ্রামের ভিড়টা ঠায় রয়েছে, গুজগুজ করছে নিজেদের মধ্যে। গোলকপতি ফিসফিস করে বললেন, আচ্ছা জানালে লোকগুলো যে নড়ে চড়ে না, কিরকম ট্যাপ ট্যাপ করে দেখছে, এখানে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পর বাড়িতে ঢুকবো ভেবেছিলুম। দীপক মুচকি হেসে বলল, সে দেখা দেখে নিচ্ছে, কাল তো আমাদের আর জ্যান্ত দেখার আশা নেই। গোলকপতি রাগে মুখ ভেটকায়, দিনের আলো ক্রমে নিভে আসে, ঝাঁকড়া গাছগুলোর ছায়া ঘিরে ধরেছে বাড়িটাকে, বাতাসে বেগ আর শোঁ আওয়াজ বাজছে, থমথমে হয়ে উঠছে চারপাশ। দীপক রায়বাড়ির ছাদে ঝুঁকে পড়া গাছের ডালপালার নড়াচড়া দেখতে দেখতে ভাবে, এই ছায়া ওই আলো আঁধারিকে ভুল করা অসম্ভব নয়, যেন রাতে কেউ দাঁড়িয়ে আছে ছাদে, চলাফেরা করছে কিনার ঘেঁষে। গ্রামের বয়স্করা উসখুস করে এবার, শচীন কর্মকার উঠে পড়লেন। আস্তে আস্তে বয়স্ক লোকেরা চলে যায়, কিন্তু ছেলে ছোকরার দল তখনও নড়ে না। গোলকপতি সন্দিগ্ধ ভাবে বলল, ছোঁড়াগুলো বাড়ির ভেতর অবধি পিছু নেবে না তো, তাহলে আর বড় কর্তার দর্শন পেয়েছি। দেখা যাক, দীপক উঠে পড়ে, চলুন বাড়ির ভেতরে গিয়ে একটু কুড়িয়ে নিই। সঙ্গী দুজন উঠে পড়ে, গ্রামের ছেলেরা কিন্তু বাড়ির ভেতরে ঢোকে না, আপাতত হল ঘরে বসে না দীপকরা, ঘরের ভিতর খুব হাওয়া, তবু একটা পটকা গন্ধ ভাসছে। ওরা বাইরে বারান্দায় খবরের কাগজ পেতে পা ছড়িয়ে বসে, সামনে ঠেস দিয়ে। হঠাৎ কোথেকে একটা লোক এসে সামনে দাঁড়ালো। মানুষটি ছোটখাটো, রং কালো, মাঝ বয়সী, পরনে খাটো ধুতি ও ফতুয়া, পা খালি, মুখে বিনয়ী লাজুক হাসি। সে হাত কচলাতে কচলাতে মৃদু নরম সুরে বলল, আগে শুনলাম তাই এনে দেখতে। কি শুনলে? দীপক অবাক হয়ে বলে,
আগে আপনারা নাকি এখানে রাত কাটাবেন? তা বেশ, ওই ঘরে থাকবেন বুঝি?
হ্যাঁ।
ঘরে বড় কর্তার ছুরিখানা দেখেছেন? ভারী মানি লোক ছিলেন বরকর্তা, যেমন দাপট আবার ধ্যান ধ্যান ছিল খুব। আহা, ছাড় খাড় হয়ে গেল অমন সোনার সংসার। বাবু, এ বাড়ি আমায় ভীষণ টানে। এ বাড়ির কত যে কাহিনী জানি, ফুরসত পেলেই বাড়িটা একবার ঘুরে ঢুকে দিই। বরকর্তার ছবিটা দেখি, পেন নাম জানাই।
তুমি কি এখানেই থাকো, এই গায়ে?
হ্যাঁ। কে?
কি নাম তোমার?
আগে অভয়পথ হাজারা। যাই, বরকতার ছবিটা একবার দর্শন করে আসি, আলো কমে আসছে।
অভয়পথ লঘু পায়ে ঢুকে যায় হল ঘরে। দীপকরা মুখ চাওয়াচাবি করে। কত বিচিত্র মানুষ যে আছে, আজও রায়বাড়ির প্রাচীন গৌরব নিয়ে রোমাঞ্চন করে। খানিক বাদে ঘর থেকে বেরে ফের সামনে আসে অভয়পথ, মুখ উজ্জ্বল।
সাক্ষাৎ পুরুষ সিংহ, কি দৃষ্টি, যেন বর্ষা ফলক। আপনারা নিশ্চিন্তে থাকুন, কর্তা ভালো মানুষের অপকার করেন না।
অভয়, তোমার তো খুব সাহস, সন্ধে হলে নাকি বাড়িতে কেউ ঢোকে না?
আগে চলি এখন।
সাহায্য করে নমস্কার করে সুরুৎ করে বেরিয়ে গেল। সদর দিয়ে গেল না, গেল খিড়কি পথ দিয়ে বাড়ির পেছন দিকে। থামের আড়ালে একটা মোমবাতি জেলে তিনজন চুপচাপ বসে থাকে বারান্দায়। কেন জানি না কথাবার্তা কইতে ইচ্ছে করছে না। দিনের আলোর শেষ রেশটুকু মিলিয়ে যায় মাথার উপর। আকাশে ফুটে ওঠে একটি দুটি করে তারা। হালকা চোৎস্নার রূপলে আভা স্পষ্ট হয়। বাড়ির পরিবেশ রীতিমতো ছমছমে হয়ে ওঠে। অদৃশ্য পায়রাগুলি ঝটপট করে। অন্ধকার চিরে শূন্যে পাক খায় চামচিকেরা। চাঁদের আলো আর বাড়ির নানা অংশের ছায়া জাল বনে উঠোনে দেয়ালের গায়ে। শো শো করে ধেয়ে আসা বাতাস অট্টালিকার বুকে ঝাঁপিয়ে পড়ছিল। বাড়ির অজস্র ফাটল আর ফোঁক ফোঁক করে হাওয়া ঢুকে শব্দ তোলে। মনে হয় যেন গোটা বাড়িখানা দীর্ঘশ্বাস ফেলছে ঘন ঘন। অন্ধকারের আড়াল থেকে কত বিচিত্র আওয়াজ ভেসে আছে। হঠাৎ তীক্ষ্ণ আওয়াজে তিনজন শিউরে উঠে। সহসা কি যেন মানব শিশুর কান্না। তারপরে দীপক হেসে বলে, শকুনের ছানার ডাক, আমি আগে শুনেছি, কাছে কোথাও বাসা আছে শকুনের। শুধু অনেক অজানা শব্দ নয়, অনেক অদৃশ্য নড়াচড়া টের পায় তারা। স্নায়ু টান টান, সজাগ তাদের চোখ, সতর্ক কান, অস্বস্তি পারে। কেবল অনুভব করে অট্টালিকায় কোণে কোণে জমাট আধার ভরে কাদের চোখ যেন লক্ষ্য করছে তাদের। আরো উঠে পড়ে। এবার হল ঘরে ঢুকে হারিকেনটা চালে, মোমবাতিটাও চালে, তবে শিখাটা লাফাচ্ছে বাতাসে। যে কোনো সময়ে তপ করে শেষ নিঃশ্বাস ফেলবে। রাতের খাওয়া সেরে নেয় দীপকরা। পাউটি মাখন আর কলা, জল খায়। খানিক বাদে গোলকপতি বড় বড় হাই তুলতে লাগলো। আর মোড়া ভেঙে বলল,
ঘুম পাচ্ছে, সারাদিন রেস্ট হয়নি।
সে মাদুরে চিৎপাত হয়ে শুয়ে পড়ে বলল, ঘন্টা খানেক বাদে তাকে ডেকে দিতে। ব্যাস গোরখপতি ভোঁস ভোঁস করে ঘুমোতে লাগলো। একটু পর অলোকনাথ শুয়ে পড়লো গোরখপতির পাশে। হাই তুলে সেও বলল, সেও খুব টায়ার্ড, একটু গড়িয়ে নেই। একটু পরে দীপক দেখে অলোকনাথও ঘুমোচ্ছে। সে ভাবলো, বাহ, এরা তো আচ্ছা লোক, ভূত দেখতে এসে পোড়া বাড়িতে দিব্যি নিশ্চিন্তে ঘুম মারলো। নার্ভ বটে। দীপকেরও ক্লান্তি বোধ হচ্ছিল, তবে তার রাত জাগা অভ্যেস আছে। খবরের কাগজে অনেক সময় কাজ করতে হয় রাত থেকে। সে চেয়ারখানা টেনে নিয়ে বসলো খোলা জানালার সামনে। সঙ্গে ফ্লাস্কে চা আছে, মাছ রাতে খাওয়া যাবে আর ভোরবেলা। হালকা চাঁদের আলোয় দেখা যাচ্ছে বাইরে ধুধু মাঠ, নদীর উঁচু পাড়, কালো কালো ঝোপঝাড় গাছ, ভারী রহস্যময় প্রকৃতি। আকাশে অগন্তি টিপটিপ আলো চালা তারা, খট 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 সেই রকম কাঠে কাঠ ঠোক্কর লাগার শব্দ দোতলায়, কেন কেউ খরম পায়ে হাঁটছে। বড় কর্তার ছবিখানার দিকে তাকালো দীপক। ঘরের স্বল্প আলোয় তার বড় বড় চোখের দৃষ্টি তীব্রভাবে যেন লক্ষ্য করছে দীপককে। গা ছমছম করে, জল তেষ্টা পাচ্ছিল। দীপক উঠে জল খেলো কলসি থেকে। বাতাসে গ্রীষ্ম দিনের গরম ভাব আর নেই, নদীর দিক থেকে আসা হু হু হাওয়ায় চমৎকার শীতল ভাব মোলায়েম স্পর্শ বুলিয়ে দিচ্ছে গায়ে মুখে। দীপকের ধুলু নিয়ে আসতে থাকে, সে পা ছড়িয়ে আরাম করে বসে। দীপক চোখ মেলে চমকে খাড়া হয়ে বসল। মুখে সূর্যের আলো পড়ছে। সে চেয়ারে বসে, ঘাড়ে বেশ ব্যথা। তা মানে ভোর হয়ে গেছে, রাত খাবার। সে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে গোটা রাতের চেয়ারে। দীপক ঘাড় ফিরিয়ে দেখে যে গোলকপতি এবং অলোকনাথ মেঝেতে মাদুরে শুয়ে অঘরে ঘুমোচ্ছে। দীপক তাড়াতাড়ি ওদের ঠেলা দিয়ে উঠিয়ে দেয়। হোমশায় উঠুন উঠুন, ভোর হয়ে গেছে। অলোকনাথ আর গোলকপতি দুজনই অবাক হয়ে ধর্মর করে উঠে বসল। অলোকনাথ বলল, সে কি ডাকেননি কেন? দীপক জানায়, ডাকবো কি, আমি ওই যে ঘুমিয়ে পড়েছিলাম। গোলকপতি হতাশে বলল, যা ভূত দেখা মিস হয়ে গেল, বড় কথা হয়তো ভুলে গেছেন। ও তিথিরা ঘুমোচ্ছে দেখে আর ডিস্টার্ব করেনি, যাকে চা খাই দেখি ফ্লাস্কটা। কিন্তু ফ্লাস্ক কই? তারপরই আবিষ্কার হলো যে শুধু ফ্লাস্কটা নয়, তাদের ক্যামেরা, টেপ রেকর্ডার কিছুই নেই। মেঝেতে তাদের পাশেই রাখা ছিল, সব হাওয়া। দীপক নিজের বাঁ হাতের কবজি দেখে আঁতকে উঠে, তার ঘড়িটাও নেই। দেখা গেল বাকি দুজনেরও রেস্ট ওয়াচ নেই হাতে। কে সরালো? তিনজন বেরোয় তাড়াতাড়ি, আঁতিপাতি করে খুঁজতে থাকে গোটা বাড়ি। না, কোথাও নেই তাদের জিনিস। বাড়ি যথারীতি জনমানবহীন। তারা বেরোয় সদর দিয়ে। ভাঙা পাঁচিলের কাছে একদল গ্রামের লোক জড়ো হয়েছে সেই ভোরে। বোধহয় আগন্তুকদের খোঁজে বাড়িটায় ঢুকবে কিনা প্ল্যান করছিল। দীপকদের দেখে ছুটে আসে। দীপকরা তাদের দিকে দিকপাত না করে হন্তদন্ত হয়ে খুঁজতে থাকে, তিনজন তিন দিকে। একটু পরেই দীপকের ডাক শোনা যায় বাড়ির পেছন খিড়কির দিক থেকে।
ও গোলকবাবু, ও গোলকবাবু, এদিকে আসুন খিড়কির।
গোলকপতি এবং অলোকনাথ ডাক লক্ষ্য করে ছোটে। তাদের পিছু নেয় গাঁয়ের লোক। বাড়ির খিড়কি দরজা থেকে সামান্য দূরে একটা দৃশ্য দেখে থমকে যায় সবাই। সেই অভয়পদ মাটিতে পড়ে আছে, একদম বেহুঁশ। তার কাছে উবু হয়ে বসে দীপক একটা চটের থলি থেকে বের করছে ক্যামেরা, টেপ রেকর্ডার ও ফ্লাস্কটা রয়েছে পাশে মাটিতে। এ কি, এ তো আমাদের জিনিসগুলো। গোলকপতি অলোকনাথ সরবে চেঁচায়। দীপক ঘাড় নেড়ে এবার থলি থেকে বের করে আনে তাদের তিনটি রিস্ট ওয়াচ। এখানে কি করে এলো, কে আনলো? উত্তেজিত গোলকপতির প্রশ্ন। দীপক বলল যে জানি না, তবে মনে হচ্ছে এরই কীর্তি। দীপক অভয়পথকে দেখায়। আরে ঘেঁটু! কয়েকজন গায়ের লোক অভয়পথকে দেখে অবাক হয়ে বলে ওঠে। অভয়পথের মুখে চোখে খানিকক্ষণ জলের ঝাপটা দেবার পর সে চোখ মেলে। ফেল ফেলে চাউনি বসানো হয় তাকে। হঠাৎ সে একটা চিৎকার দিয়ে ছুটে পালাতে চায়। গায়ের লোকেরা তাকে জাপতে ধরে। অভয়পথ বিকৃত কণ্ঠে হাউ হাউ করে কাঁপতে থাকে। তাকে তখন নিয়ে যাওয়া হয় গ্রামের ভেতর। সে খানিক ধাতস্থ হলে ঘটনাটা জানায় একটু একটু করে। পরের সংখ্যা বঙ্গবার্তায় প্রকাশিত দীপকের রিপোর্ট থেকে কিছু অংশ তুলে দিচ্ছি, পাঠক বুঝতে পারবেন আসল ব্যাপারটা কি ঘটেছিল। অভয়পথের বাড়ি মোটেই নন্দনপুর নয়, সে থাকে অজয় নদের ওপারে। ও একজন দাগি চোর। অভয়পথ ওর আসল নাম নয়, ওর আসল নাম বংশীবদন, তবে ও ঘেঁটু নামেই পরিচিত। সেদিন ঘেঁটু নন্দনপুরে গিয়েছিল একটা দরকারে, তখন আমাদের তিনজনকে দেখে শুনে আমাদের উদ্দেশ্য। ভিড়ের মধ্যে লুকিয়ে নজর করে আমাদের দামি ক্যামেরা টেপ রেকর্ডার ঘুরে। অমনি মতলব খেলে যায় তার মাথায়, তখনই চলে যায় পাশের গ্রাম থেকে এক সেঙ্গাতের বাসায়। সেখান থেকে জোগাড় করে ঘুমের ওষুধ। তারপর ফিরে আসে সুযোগ মতো অন্যদের চোখ এড়িয়ে রায়বাড়িতে ঢুকে একা আলাপ জমায় আমাদের সঙ্গে। বড় কর্তার ছবি দেখার ছল করে হল ঘরে ঢুকে সে কলসিতে আমাদের খাবার জলে মিশিয়ে দেয় ঘুমের ওষুধ। ওই জল খেয়েই আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি। ঘেটু ওরফে অভয়পদ লুকিয়েছিল গাছে, বাইরে একটা গাছের চোরে নজর রেখেছিল হল ঘরের ভেতর। আমরা ঘুমিয়ে পড়তে সে খিড়কি দিয়ে ঢোকে, আমাদের ক্যামেরা ইত্যাদি দামি জিনিস হস্তগত করে। ঘেটু খিড়কি দিয়ে বেরিয়ে যখন পালাচ্ছে, হঠাৎ নাকি দুহাত মেলে তার পথ আগলে দাঁড়ায় নিষ্কালো এক বিশাল ছায়াবর্তি। চাপা রক্তহীন করা গলায় সে হুঙ্কার দেয়, এই বেটা! ঘেটু কাঠ হয়ে যায় ভয়ে। ছায় দানব খর করে চাপা কণ্ঠে কর চায়, রায়বাড়িতে চুরি করে পালাবি? কি ভেবেছিস? কেন, ভৈরব সর্দার কি নেই? শয়তান! বলতে বলতেই সেই ছায়ামূর্তি নাকি এক হাত পাড়িয়ে বরফ শীতল বজ্র কঠিন মুঠিতে ঘেঁটুর চুলের গোছা পাকড়ে তুলে তাকে আছড়ে ফেলে দেয় মাটিতে। ঘেঁটু তখনই জ্ঞান হারায়। নন্দনপুরের লোকেদের কাছে জানা গেছে যে ভৈরব সর্দার ছিল রায়বাড়ির এক দুর্ধর্ষ লেঠেল। প্রায় 75 বছর আগে সে কলেরার মরকে ভৈরবও মারা যায়। ঘেঁটু এখন ছাড়েনি, মাঝে মাঝে পাগলের মতো করছে, চেঁচিয়ে উঠছে আতঙ্কে। অন্ধকারে কিছুতেই একা থাকতে চায় না। ডাক্তার বলছে ওর নার্ভে প্রচন্ড শক লেগেছে, হয়তো সুস্থ হবে তবে সময় লাগবে। ঘেঁটুকে চুরির দায়ে আর পুলিশে দেয়া হয়নি, কারণ এ যাত্রায় তার যথেষ্ট শাস্তি হয়েছে। শুনলেন অজয় রায়ের গল্প ভূতুরে বাড়িতে ভূতের খোঁজ।
বিশ্বকাপ দেখুন শুধুমাত্র রবিতে, আর 119 টাকা রিচার্জে পাচ্ছেন 6 GB ইন্টারনেট আর 7 দিনের মাই স্পোর্টস সাবস্ক্রিপশন। মেয়াদ 7 দিন। রবি
বিশ্বকাপ দেখুন শুধুমাত্র রবিতে আর 119 টাকা রিচার্জে পাচ্ছেন 6 GB ইন্টারনেট আর 7 দিনের মাই স্পোর্টস সাবস্ক্রিপশন মেয়াদ 7 দিন রবি
বটেই শেষ দিকে কিন্তু ক্রোয়েশিয়া প্রায় বিপদে ফেলে দিতে নিয়েছিল আর্জেন্টিনাকে। যাই হোক, সেখান থেকে ফিরে আসি, আমাদের গল্পটা কেমন লাগলো সেটাও দেখছিলাম ফেসবুকে কমেন্টে। অনেকেই লিখছেন যে একসাথে খেলা দেখছেন এবং একটু ফুর্তি শুনছেন। আমাদের সাথে আছেন লাবিব রহমান, গল্পটা ভালো লেগেছে, থ্যাংক ইউ। রিয়েল
অ্যাশ পলাশবাড়ি থেকে আছেন তাসকিন সাইফুল হুসেনই লিখেছেন, খুব ভালো লাগছে। আছেন সজীব ইসলাম, সৃষ্টি ভাইয়া বগুড়া থেকে শুনছি, প্রিন্স অপূর্ব আছেন লিখেছেন খেলা দেখছি এবং ভূত এফ এম হরর ক্লাব শুনছি সাথে আছি। অঙ্কুর দাস খুলনা থেকে শুনছেন, খেলাও দেখছি এফ এম ও শুনছি, বাহ। আমাদের সাথে আছেন রায়হান মাহমুদ লিখেছেন, প্লিজ মেসেজ পড়বেন, কমেন্ট করছি। সৌরভ শিকদার আছেন আমাদের সাথে, শেখ ইভা ইকবাল তিনি লিখেছেন যে কখন হবে, এখন হচ্ছে। মোহাম্মদ জাকির হোসেন লিখেছেন, আচ্ছা। নিশ্চুপ সাব্বির লিখেছেন, হাই হাউ ইউ ব্রাদার, আই এম সাব্বির লিসনিং ফ্রম পাসকিল ঘাট অফ সাতক্ষীরা ডিস্ট্রিক্ট, দেয়ার ইজ লট অফ ফিয়ার। আচ্ছা আচ্ছা, আরো স্কেয়ার স্টোরি শুনতে চাচ্ছেন, অনেক ভয় পেতে চাচ্ছেন, টু 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 ফুর্তি। ওকে, দেখা যাক, এরপরে আরো সুন্দর একটা গল্প আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়া গল্পটার কথা আপনাদের মনে আছে কিনা, যারা রেগুলার ভূত এফএম হরর ক্লাব শুনেন অবশ্যই শুনে থাকবেন এই গল্পটা। সম্ভবত মে মাসে বা মার্চ মাসে এই গল্পটা আমাদের ভূত এফএম হরর ক্লাবের একটা এপিসোডে শোনানো হয়েছিল এবং গল্পটা খুবই সুন্দর। তো ঈদের আগে পরে এই দুইটা এপিসোডে আমরা বলেছিলাম যে সেই পুরান যে স্টোরিগুলো বাজানো হয়েছে সেখান থেকে স্পেশাল দুটি স্টোরি আবার শোনানো হবে। তো ঈদের আগের এপিসোডে শোনানো হয়েছিল বৃষ্টি পিশাচ, সেই গল্পটা, আর আজকে আমরা শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়া গল্পটা। আমার খুব খুব পছন্দের একটা গল্প, তো আজকে নেক্সট আওয়ার এই গল্পটা থাকছে। আমাদের সাথে আছেন শিহাব, আমাদের সাথে আছেন মোহাম্মদ তুহিন, ভালো গল্প পড়তে পারি নাকি আমি, থ্যাংক ইউ। আমাদের সাথে আরো আছেন রকিবুল এহসান, ড্রিমলেস সজল, আচ্ছা ডার্কনেস হরর ক্লাব থেকে লিখেছেন ড্রিমলেস সজল, ড্রিমলেস কেন, স্বপ্ন দেখবেন না কেন, তো লিখেছেন থ্যাংকস মিষ্টি ভাই এবং রাসেল ভাই স্টোরিটা পাওয়ার জন্য। অবশ্যই খুব সুন্দর একটা স্টোরি আপনারা পাঠিয়েছেন কালেক্ট করে, তো এরপর থেকে কালেক্টের যে স্টোরিটা পাঠাবেন যদি রাইটারের নাম খুঁজে বের করতে পারেন সেটা আরও সুন্দর হবে, আরও ভালো হবে। কারণ যে গল্পটা যিনি পড়েন, যে কোনো মানুষ মানে যে কোনো কিছুই এই শিল্পকর্ম বা সৃষ্টি করেন যিনি, তার নামটা যদি তার সৃষ্টিকর্মের সাথে সাথে নেওয়া হয় তবে সেই সৃষ্টিটার সৃষ্টিকর্তার উপর একটা ভালোবাসা বা সম্মান জানানোর সুযোগ থাকে। তো আমরা ভূত এফএম হরর ক্লাবে যাদের গল্পটা পড়ছি সেই গল্পের গল্পকারের নামটা বলতে পারাটা আমাদের জন্য অনেক ভালো লাগে। আমাদের সাথে আরো আছেন রিফাত ইসলাম ঝিনাইদহ থেকে, লাবিব রহমান আছেন আমাদের সাথে, আরো আরো অনেকে আছেন, ফাহাদ কবির আছেন, সজীব ইসলাম আছেন, আসিফুর রহমান আছেন, তিনি আর্জেন্টিনার ফ্যান, ফ্যানি আছেন লিখেছেন ভালো লাগছে, তৌফিক আহমেদ সুমন লিখেছেন খেলা হবে, আজকে গোল কয়টা খাওয়াবেন, খাবেন ভাই, কেন গোল খাবো কেন, খেলছে তো আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া, আমাদের গোল খাওয়ার কোনো উপায় নেই। আরো আছে আমাদের সাথে রাজ, ফাহাদ কবির, নিশা আছেন, আপনার গন্তব্য প্রথমময় হোক, সম্ভবত এ পর্যন্ত এর আগের বার কমেন্টগুলো পড়ে নিয়েছিলাম। তো যা হোক, আমরা এখন যাব একটা ছোট্ট বিরতিতে, বিরতির পর একটা গান শুনে এসে আবার চলে যাব আমাদের পরের গল্পে, ততক্ষণ সঙ্গেই থাকুন, শুনতে থাকুন রেডিও ফুর্তি, রেডিও ফ্যান অ্যান্ড ফুর্তি।
বিশ্বকাপে গোল বলে যে খেলি স্টুডেন্ট আমাদের ফেভারিট টিমে, প্রতি গোলে একে দিবে এক চিবিনেট।
বিস্তারিত জানতে ডায়াল করো *123*2018# এয়ারটেল।
ফেস ইট, ফেস ইট, রেডিও মানে ফুর্তি, রেডিও ফুর্তি।
Highway, cool wind in my hair.
she said, we are all just prisoners here of our own device. In the massive chambers, they gathered for this feast. They stab it with their stealing eyes, but they just can't kill the beast. Last thing I remember, I was running for the door.
হন্টেড নামটা হওয়ার পিছনে অবশ্যই অনেকগুলো গল্প থাকে, সেই গল্পগুলো আমাদের সাথে
শেয়ার করতে পারেন। তো এর মাধ্যমে যেটা হয় যে সেই গল্পগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করি এবং সব লিখনাররা সেটা শোনেন। সেই সাথে আপনার লেখা কোনো হরর গল্প কিংবা আপনার পড়া খুব চমৎকার কোনো হরর গল্প সেটা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, সেই গল্পটা আমরা পড়ে শোনাবো। মুদ্রার কথা ছড়িয়ে ছিটিয়ে থাকা যত হরর গল্প রয়েছে সেই হরর গল্পগুলোর একটা আড্ডাখানা হচ্ছে এই ভূতের হরর ক্লাব। তো এই আড্ডাখানায় আপনি আপনার ক্লাব নিয়ে যুক্ত হবার যে নিয়মটা সেটা হচ্ছে আমাদেরকে মেইল পাঠাতে হবে এবং মেইল পাঠানোর ঠিকানাটা হচ্ছে bhootfm@radioforti.fm অর্থাৎ bhootfm@radioforti.fm। এই ঠিকানায় আপনাকে মেইল পাঠাতে হবে এবং সাবজেক্ট ফিল্ডে অবশ্যই লিখতে হবে হরর ক্লাব। আর আপনি যদি আপনার ক্লাব নিয়ে স্টুডিওতে আসতে চান সেটাও আমাদেরকে জানাতে পারেন, একটা কন্ট্যাক্ট নম্বর অবশ্যই দিয়ে দেবেন, আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নিব। আর এখন যেটা এই আয়োজনের মূল আকর্ষণ সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মায়া। আজকে আবারও হরর ক্লাবের লিসনারদের উদ্দেশ্যে আজকে আবারও বাজানো হবে এবং ঈদের ঠিক পরের এপিসোডের স্পেশালিটিতে এটাই। আগে পরে দুটো এপিসোডে আমরা দুটো স্টোরি আগের স্টোরি রিপিট করেছি এবং যে স্টোরিগুলো অনেক পপুলার হয়েছিল বা আপনাদের কাছে অনেক ভালো লেগেছিল সেরকম খুব প্রিয় প্রিয় দুটি স্টোরি আপনাদের সামনে নিয়ে এসেছি। এরপরে এরকম সুযোগ হয়তো বা থাকবে যেখানে আপনারা শুনতে চাইতে পারবেন বা আমাদের মেইল পাঠাবেন যে কোনো স্টোরি যদি আপনারা শুনতে চান খুব ভালো লেগে থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন মেইলের মাধ্যমে। facebook.com/radioforti ঠিকানায় আছে বিশেষ ভালো ভাবে পোস্টে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কেমন লাগছে আজকের এপিসোড। আমরা এখন একটা ছোট বিরতিতে যাবো, বিরতি শেষে আমরা চলে যাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই গল্প যে গল্পটির নাম মায়া। ফিরছি গল্প শুনে, সঙ্গে থাকুন রেডিও ফুর্তি। এটা ফ্যাম টু ফুর্তি
ফুর্তি বিশ্বকাপে গোল বলে গেট রেডি টু ড্যান্স আমাদের ফেভারিট টিমে প্রতি গোলে এঁকে দিবে এক জিবি নেট।
বিস্তারিত জানতে ডায়াল করো *123*2018# Airtel।
শুনছেন রেডিও ফুর্তি, stay tuned।
Knock, knock, knocking on heaven's door.
আমরা কিন্তু এমনই একটু বেশি দেওয়ার বেলায় অল টাইম চ্যাম্পিয়ন। মানুষের এই বেশি দেওয়ার ভালো লাগা আমাদের নতুন করে ভাবতে শেখায়। তাই বাংলালিঙ্কেও চলে বেশি দেওয়ার উৎসব প্রতিদিন প্রতিটি আকারে।
বিস্তারিত জানতে ডায়াল করো *123*2018# Airtel.
মায়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দু বছর আগের কথা বলি, এখনো অল্প অল্প যেন মনে পড়ে, সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বগুলা থেকে রাস্তা চলে গেল শিদ্রানির দিকে, চলি সেই রাস্তা ধরেই। রাধুনী বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তা গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই, দুঃখ এই অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কে করেছে আমি জানিও না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া সর্ষে বেজেটাঙ্গা পার হতে বেলা দুপুর ঘুরে গেল। খিদেও বেশ পেয়েছে, জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকানে পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর, স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা খাতে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে, স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম, শরীর ঠান্ডা হলো কিন্তু পেট সমানে চলছে। এই সময় কোনো বনের ফল নেই, চোখে তো পড়ে না যেদিকে চাই। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল। আমাকে দেখে বলল,
বাড়ি কোথায়?
আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজতে বেরিয়েছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়? আপনি কি কোনো সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটি বলল,
রসো নেনি, সব ঠিক করে দিচ্ছি।
নাম সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকল। বললে,
আমার নাম নিবারণ চক্রবর্তী, এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকিনি, কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের ব্যবসা। এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি, কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশুনো করি, ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বাগান আছে বাড়ির পেছনে, তাতে সব রকম ফলের গাছ আছে, বাগা ফুটে খায়। তুমি এখানে থাকবে?
বললাম,
হুম থাকতে পারি। তা কি কাজ করতে?
রাধুনির কাজ।
বাহ বাহ, তা যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাধু দুজনে খাই।
হ্যাঁ খুব ভালো। আমি রাজি হয়ে যেতে লোকটা যেন ভারী খুশি হলো, আমার খাওয়ার ব্যবস্থা করে দিল তখনই। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে,
যাও বিশ্রাম করো।
পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম, ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন নেই। রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে, এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শিয়ালের ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম, যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল, কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম, তার মধ্যে মুখি মেরে দেখি শুধু জামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে, আমায় বললে,
চা করতে জানো, একটু চা করো, চিড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে।
সন্ধ্যার পর বললে,
ভাত চড়িয়ে দাও, শুরু ভাত আছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত, ব্যাস।
যাকে,
তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও, ঝিঙে আছে রান্না করার পেছনে, আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা। আর একটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জ্বলে রাখবে।
জি তা তো রাখতেই হবে, অন্ধকারে কি রান্না করা যায়?
হ্যাঁ হ্যাঁ তাই বলছি।
মস্ত বড় বাড়ি, ওপরে নিচে বোধ হয় 14-15 ঘর, এছাড়া টানা বারান্দা, দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক, রোয়াকের ওমুরোয় 4-5 নারকোল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ওমুরোয় গিয়ে আবার উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে লাগলাম। বাপ্পা কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙে গাছ, যাকে এঁটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই, অনেক ঝিঙে ফলেছে দেখছি, বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটা বউ মতো কে মেয়েছেলে আমার সামনাসামনি হাত দশে দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘোমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পেছন ফিরে 7-8 কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আবার একবার চেয়ে দেখলাম, দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললে,
ঝিঙে বেলে আগে, হ্যাঁ অনেক ঝিঙে হয়ে আছে। আচ্ছা আরেকজন কে তুলছিল?
নিবারণ বিস্ময়ের সুরে বললে,
কোথায়? ওই রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গলের দিকে।
পুরুষ মানুষ?
না না একটি বউ।
নিবারণ চক্রবর্তীর মুখ কেমন হয়ে গেল, বললে,
কোথায় বউ, চলো দেখি দেখি।
আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই না। নিবারণ বললে,
কই বউ?
ওই তো ওখানে ছিল, ওই যে ওই ছোপটার কাছে।
চলো চলো, দিনে দুপুরে বউ দেখলে অমনি।
আমি একটু আশ্চর্য হলাম, যদি একজন পাড়া গায়ের বউচি দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে তবে তাতে এত খাপ্পা হওয়ার কি আছে ভেবে পাইনি। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকে দেবে? রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো
আবার সে চিঙে চুরির কথা তুললে, বললে,
আলো নিয়ে যাওনি কেন চিঙে তুলতে? তোমে আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? কেন তা যাওনি?
আমি বুঝলাম না কি তাতে দোষ হলো। বুড়োটা খিটখিটে ধরনের, দিন আলোতে যখন আমি সব দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আলো না নিয়ে গিয়ে দোষ করেছি কি?
বুড়ো বললে, না, সন্ধ্যার পর সর্বদা আলো কাছে রাখবে।
কেন?
তাই বলছি, তোমার বয়স কত?
37-38 হবে।
অনেক কম বয়স আমাদের চেয়ে। আমার এই 63, যা বলি কান পেতে শোনো।
আগে নিশ্চয়ই রাত্রে শুয়ে আছে, ওপরের ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ, কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাত্রিরে, বাপ্পা কি বাতিগ্রস্ত মানুষ! সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বললে,
আমি?
হ্যাঁ, অনেক রাতে।
ঠিক,
আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দেয়ে পোঁটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাবার সময় বার বার বলে গেল,
নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর, পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পোঁতো, আমার খাস জমে পড়ে আছে 3 বিঘে, বজ্রাসন হলো 1.5 বিঘের ওপর, লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে, খাটো, তরকারি উৎপন্ন করো, খাও, বেঁচো, তোমার নিজের বাড়ি ভাববে, দেখাশোনা করো, থাকো, ভাবনা নেই। আর একটা কথা।
কি? চক্রবর্তী বুড়ো অকারণ সুর খাটো করে বললে,
কত লোকে ভাঙচি দেবে, কারো কথা শোনা যেন, বাড়ি দেখাশোনা যেমন করবে নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না, গাছের ফুল ফুলুরি তুমি খাবে, দুটো ঘর খোলা রইল তোমার জন্য।
বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশ তুলে দিয়ে গেল। আরে, এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছেই, বাড়িতে পাতকুয়ো, জলের কষ্ট নেই, শুকনো কাঠ যথেষ্ট, কাঠের কষ্ট নেই, 10টা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো, প্রায় আধ মন টাক সরু আতপ চালও আছে, গাছ ভরা আম কাঁঠাল, এই যেন ভগবানের দান আকাশ থেকে পড়লো হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদি দোকান খুঁজতে বেরোলাম। বাপরে, কি বন জঙ্গল গাঁখানোর ভিতরে! আর এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই? জঙ্গল ভেঙে সুড়িপথ ধরে আধ মাইল যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো, সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভাঁড়। আমায় দেখে বললে,
বাড়ি কোথায়?
এখানে আছি, নিবারণ চক্রবর্তীর বাড়ি।
নিবারণ চক্রবর্তীর? কেন?
দেখাশুনো করি, কাল এসেছি।
ও বাড়িতে থাকতে পারবে না?
কেন?
এই বলে দিলাম, দেখে নিও, কত লোক ও বাড়িতে এলো গেলো, ওরা নিজেই থাকতে পারে না, তা অন্য লোক। ও বাড়ির ছেলে বউরা কঠিন কালেও ও বাড়িতে আসে না।
কেন?
তা কি জানি, ও বড় ভয়ানক বাড়ি, তুমি বিদেশি লোক, খুব সাবধান।
আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সত্যি বাড়িখানার চেহারা কিরকম যেন, ও যেন একটা জীবন্ত জীব, আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অমন্তর ওর চেহারা কেন? কিছু না, লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল, হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে অত হিত করবার দরকার কি ছিল বাপু তোমার? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে,
কত লোক কত কথা বলবে, কারো কথায় কান দিও না। কিছু না, গাছপালার ফুল ফুলি গায়ের লোক চুরি করে খায় কিনা, বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয়, সেজন্যই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধ্যেবেলা ঝিঙে চুরি করছিল।
শুনলেন গল্পটির প্রথম অংশ।
বিশ্বকাপ দেখুন শুধুমাত্র রবিতে আর 119 টাকা রিচার্জে পাচ্ছেন 6GB ইন্টারনেট আর 7 দিনের মাই স্পোর্টস সাবস্ক্রিপশন, মেয়াদ 7 দিন। রবি
Radio Footy. Commercial. It's going down. Commercial free. Free. Commercial free. Right here.
Awake. Shake dreams from your hair, my pretty child, my sweet. Choose the day and choose the sign of your day, the day's divinity, first thing you see. A vast, radiant beach in a cool, jeweled moon. Couples naked race down by its quiet side. And we laugh like soft, mad children, smug in the woolly, cotton brains of infants. Music and voices are all around us. Choose, they croon, the ancient ones. The time has come again. Choose now, they croon, beneath the moon, beside an ancient lake. Enter again the sweet forest, enter the hot dream, come with us. Everything is broken up and down. Scattered on dawn's highway bleeding, ghosts crowd the old child's fragile eggshell wall. We have assembled inside this ancient and untamed theater to propagate our lust for life and flee the swarming wisdom of the street. The barns are stormed, the windows kept, and only one of all the rest. Save us the divine mockery of words, music, and flames temperament. O great creator of being, grant us one more hour to perform our art and perfect our mind. We need great golden calculations. When true kings, murderers are allowed to roam free, 1,000 magicians arise and land. Where are the feasts we are promised?
বাস
আমরা কিন্তু এমনই একটু বেশি দেয়ার বেলায় অল টাইম চ্যাম্পিয়ন। মানুষের এই বেশি দেওয়ার ভালো লাগা আমাদের নতুন করে ভাবতে শেখায়। তাই বাংলালিঙ্কে চলে বেশি দেওয়ার উৎসব প্রতিদিন প্রতিটি আহ্বানে।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখন শুনব গল্পটির বাকি অংশ।
গাছপালার ফুলফুলি গায়ে লোক চুরি করে খায় কিনা, বাড়িতে একদিন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয়, সেজন্যই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধ্যেবেলা ঝিঙে চুরি করছিল। অনেকদিন এমন আরামে থাকিনি, বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না, মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিজের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির আমি মালিক, কারো কিছু বলবার নেই আমাকে, যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালীর মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন ওপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে জল পড়ে। বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখন আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে সমানে মোটা ধারায়। ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, আমি চক করতে মশাই নিয়ে গিয়েছেন, সুতরাং দোতলায় যাওয়ার কোনো উপায় আমার নেই। এই জল কোথা থেকে পড়ছে? মিনিট দশেক পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রতে মশাই বোধ হয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে দিয়েছিলেন ওপরের বারান্দাতে। সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে? নিশ্চয়ই তাই, তাছাড়া জল আসবে কোথা থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়। কি একটা ফুলের গন্ধ আসছে, বেশ সুবাস ফুলের। কি ফুল? ঘুমের ঘরে ভাবছি এমন কোন সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠলাম। ও কি, জানলার সামনে দিয়ে একটি বউ চলে গেল রক বেয়ে। হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হবার নয়। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন, ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই কতক্ষণ। না, কোনো ফুলের সুবাস নয়। এই কিসের সুবাস তা আমার মাথায় আসছে না। কেমন একরকম যেন লাগছে, একরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ও কি, একটি বউ রোয়াক দিয়ে খানিকাকে চলে গিয়েছিল, সে ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস। কিন্তু কোন দিকে নেই তো সে, গেল কোথায়? কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল, কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারি আবাদ করব সে আলোচনা করতে লাগলাম মনের মধ্যে। একটা অসুবিধে এখানে থাকবার, বড্ড নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি এক ঘর লোকও থাকতো তবে কষ্ট হতো না, কথা বলবার একটা লোক নেই, এই হলো মহা কষ্ট। সেদিন দুপুরে এক ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল।
সে কি ভীষণ অট্ট হাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, খল খল করে হাসি। আকাশ বাতাস থমথমে উঠল সে হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম রোয়াকে গিয়ে। ওপরের দিকে দেখি কিছুই না, নিচের জানলা যেমন বন্ধ, ওপরের ঘরের সারবন্দি জানলা তেমনি বন্ধ। হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি, কোনো বদমাশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে? ওপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনি কুলুপ ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা দিনমান, চারিদিকে সূর্যের আলো, এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধ হয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম, চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছে তুলে নিয়ে খাও, আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি। আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম ওপরের ঘরে কোনো শব্দ আসে কিনা শুনতে। ছুঁচ পড়বার শব্দও পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে, হাসছে। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি, যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায়। হয়তো সবটাই আমার মনের ভুল, মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে তারই ফল। এরপর নদিন আর কোনো কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বুঝালুম, ওসব কিছু না, কি শুনতে কি শুনেছি, বউ দেখা চোখের ভুল, হাসি শোনো কানের ভুল, সব ভুল। এই নদিনে আমার শরীর বেশ সেরে উঠল, খাই দাই আর শুধু ঘুমুই, কাজকর্ম কিছু নেই, কেমন এক রকমের কুড়েমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসি না, কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন এক রকমের অবসাদ এসে গিয়েছে, শুধুই আরাম করতে ইচ্ছে হয়। নদিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ঝিঙের লতাগুলো বাঁচি অবশ্য, ওখানে ঝালের চারা পুঁতব, আর একটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কুঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা কোদাল কাস্তে নীলেন শাবল কুরুল সব মজু যাচ্ছে। ঘরের কোণে একটা হাত করাত ইস্তক। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হবে না, হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে, সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হলো। অনেকগুলো লোক, আন্দাজ জন পঞ্চাশেক, একসঙ্গে যেন হৈ হৈ করে উঠল। সব দরজা জানলা যেন একটা ঝড়ের ঝাপট লেগে একসঙ্গে খুলে গেল। বন কাটা ফেলে আমি ওপর দিকে চেয়ে দেখলাম, সামনে রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা দরজা জানলার কপাটও খোলেনি দোতলার, যেমন তেমনি আছে। ব্যাপার কি, বাড়িটার মৃগি রোগ আছে নাকি, মাঝে মাঝে এমন বিকট চিৎকার ওঠে কেন? এবার তো ভুল হবার কোনো কথা নয়, সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি মাত্র। এখন আবার চারদিক নিঃশব্দ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে, সেখানেও কেউ নেই। সেদিন রাত্রে এক ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে, এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। যে দেখি আমার বিছানার চারপাশে অনেক লোক জড়ো হয়েছে, তাদের সবার মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ দেখতে একরকম, একই লোক যেন পঞ্চাশটি হয়েছে, এইরকম মনে হয় প্রথমটা। বহু আশিতে যেন একটা মুখই দেখছি। কে যেন বলে উঠল,
আমাদের মধ্যে আজ কে যেন এসেছে?
একজন তার উত্তর দিলে,
এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেকদিন থেকে, আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে।
সব মিথ্যে, কোথায় বাড়ি আমরা কেউ দেখিনি।
তবে এসো, আমরা নাচ আরম্ভ করি।
বাপরে বাপ, কথায় বলে ভূতের নৃত্য শুনে এসেছিলাম এতদিন, এইবার স্বচক্ষে দেখলাম। সে কি কাণ্ড, কতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিলে। আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল, তার সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানার বা আমার দেহের কোনো অংশ তারা স্পর্শও করল না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হল তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে। আমি আজ অচেতন ভাবে জানলার বাইরের জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনি বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখেছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দেয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি? তাই যদি হয় তবে এই শেষ রাত্রে ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না, এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বন ফুলের সুবাস হয়তো, তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে, দোকানে বললে,
কিরকম আছো? বলি, কিছু দেখছো নাকি?
না।
শুনছো কিছু?
না।
তুমি দেখছি সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতের মন্তর?
তেল দাও, চলে যাই, ওসব বাজে কথা।
আচ্ছা, একটা মেয়েকে ওখানে দেখোনি কোনোদিন? বউ মতো কোনো গন্ধ পাওনি?
কিসের গন্ধ?
কোনো ফুলের সুগন্ধ?
না।
খুব বেঁচে গিয়েছো তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখত ওখানে প্রায়, এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটি লোকের এরকম হয়েছে এ পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা, ভূতে লোককে পাগল করে দেয়, তাদের কাণ্ড জ্ঞান থাকে না। এমন ভালো লাগে বাড়ি, না খেয়ে না দে ওখানে পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের অন্তর জানো, আমরা তো বাড়ির ত্রিসীমানায় যাইনি, মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের।
তেল নিয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি? বাড়ির সীমানায় পা না দিতেই আমার মনে হলো, না সব ভুল, পরম সুখে আছি, এ ছেড়ে কোথায় যাব, বেশ আছি, খাসা আছি, তোফা খাসা আছি। সেই থেকে আজ দু বছর পড়ে আছি এ বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিছু আসে যায় না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা পেঁচি, দিন রাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি, এক পা যাই না বাড়ি ছেড়ে।
শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মায়া।
Fresh, fresh music served hot.
Radio Footy on the spot.
মেঘ জমেছে আবার আকাশে, ভিড় জমেছে ফুটপাতের ধারে, ডাকছে আবার নিয়ন আলো তোমাকে আমাকে, সন্ধে নামছে খেপার শহরে, ভুলতে চাইছে শ্যামলেন্দু হেরে যাওয়ার জ্বালা, মাত্র 150 টাকা বাড়লো ইনক্রিমেন্ট। ভুলতে চাইছে মাধবী তার শুভ দৃষ্টির মালা, কিন্তু চাকরি হচ্ছে না যে পার্মানেন্ট। ভুলতে চাইছে সকলেই সকলের যন্ত্রণা, কত স্বপ্ন হয়ে যাচ্ছে বেহাত। কিছুক্ষণের জন্য তাই আসছে শহরে, ভুলে থাকার একটা খেপারা, ভুলে ভরা ভুল ভুলাইয়া অলিতে গলিতে বাড়ছে ভুলে থাকার বাজার দর। ভুলে ভরা জীবন গুলো বুকে করে নিয়ে চলছে আমার খ্যাপাটে শহর। কিনতে মনটা মোবাইল টেলিফোনটা, কিন্তু পকেট বড়ই বড়ই কমজোরি, তাই কিনে ফেলতে হলো কিছু কিনতে হবে বলে ফুটপাতের প্লাস্টিকের ঘড়ি। যতই সন্ধে বাড়ে ভুলে থাকার নেশাটাকে ধুইয়ে রাখা বড় মুশকিল, তাই কিনে ফেলল শশী একটা লাল রঙের শিশি, নয়নিকা নতুন ভাইগি। কিনছে সবাই কিনছে, কি কিনছে জানে না, কিনছে গোটা ধর্মতলার মোড়। এই কেনাকাটির খেলায় ভুলে থাকছি মনের জ্বালা, হেরে যাওয়া খ্যাপাটে শহর। একটু নেশা বেসামাল কথা জড়িয়ে যাচ্ছে বাড়ি ফেরার পা, তাই কিনে ফেললো সোমনাথ নেশার অজুহাতে এই খ্যাপা শহরের রাস্তাঘাট। ফুটপাতের ধারে ডাকছে আবার নিয়ন আলো তোমাকে আমাকে, সন্ধে নামছে খ্যাপা শহরে। ভুলতে চাইছে ধর্মতলা একাত্তরের জ্বালা, ভুলতে চাইছে কত ভাঙা ঘর, ভুলতে পারছে না যে কত নোনা ধরা দেয়াল সেদিনের সে খ্যাপাটে সহ। ভুলতে চাইছে সকলেই সকলের যন্ত্রণা, কত স্বপ্ন হয়ে যাচ্ছে দেবেহাত। তাই কিছুক্ষণের জন্য নেমে আসছে এ শহরে, ভুলে থাকার একটা খ্যাপারা।
মেঘ জমেছে আবার আকাশে, শুনছিলাম অঞ্জন দত্তের গান খ্যাপা শহর। খ্যাপা শহর ঢাকা রাত জেগে আছে, আমরা শুনছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়া গল্পটি। আবার এদিকে কিন্তু খেলা চলছে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া, বিদায় ঘন্টা হয়তো বেঁচে যেতে পারে আর্জেন্টিনা, জানি না কি হতে পারে। এটুকু নিশ্চিত যে আজকের ম্যাচে হার কনফার্ম, আর মাত্র কিছুক্ষণ সময় বাকি আছে। তো আর্জেন্টাইন সাপোর্টারদের অবশ্যই মন খারাপ হবার মতোই একটা রাত, আজকের মতো এখানে শেষ হচ্ছে। স্টুডিও গুলিতে মতো সময় 1:51, আপনি আপনার হরর ক্লাব নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন। নিয়ম তো আবার বলে দিচ্ছি, bhutefm@radiofurti.fm এই ঠিকানায় মেল করবেন, সাবজেক্ট ফিল্ডে লিখবেন হরর ক্লাব। এছাড়া আপনি আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হতে মানে জয়েন করতে পারেন। ফেসবুক গ্রুপের ঠিকানাটা হচ্ছে facebook.com/group/horrorclub.furti। এইটুকু খবর জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুনতে শুনতে যাবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফুর্তিতে থাকবেন, রেডিও ফুর্তি এর সাথে থাকবেন।
Exclusively on FusionBD.com.